exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
সপ্তাহ ঘুরে আবারও বৃহস্পতিবার ডর ইক্লিপসে আপনাদেরকে আরো একবার স্বাগত। আমি আর্যে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং রেজা ভাই রয়েছেন আমাদের সঙ্গে। রেজা ভাই,
আসসালামু আলাইকুম। আমরা আবার আসছি ফিরে।
জি, গত সপ্তাহে যে ঘটনাটি এখানে আমরা প্রচার করেছিলাম প্রিয় শ্রোতা, সেখানে নাসিরের গল্পটা ছিল এবং নাসির যে গল্পটা এখানে বলেছিল সেটার সিনপসিসটা যদি রেজা ভাই এবং আমি আপনাদের আরেকবার একটু শেয়ার করি। নাসির আজকেও রয়েছে, তার বোনের উপরে কিছু একটা ভর করে কোনো একটা পার্টিকুলার রিজনে, এবং সেটা আসলে নাসিরের কারণেই। নাসির কোনো এক গাছের তলা দিয়ে যাওয়ার সময় তুলা গাছ যেটা সে বলেছে, এবং সেখান থেকে নাসিরের সঙ্গে আসে এবং যেটা হয় যে তার বোনের উপরে ভর করে। তার বোন বেসিক্যালি নাসিরকে মেরে ফেলতে চাইতো, বোন বলবো না, কারণ বোনের ভেতরে যে অশরীরী বিষয়টা ঢুকেছে সেটা মেরে ফেলতে চাইতো, এবং এটার জন্য সে বিভিন্ন স্পিরিচুয়াল ট্রিটমেন্টের জায়গাতে গিয়েছে, বিভিন্ন রকমের হেকিম কবিরাজের কাছে গিয়েছে, এক একজন তাকে এক এক কথা বলেছে। শেষমেশ যে কবিরাজের কাছে সে গিয়েছিল, সেই কবিরাজ তাকে 41টি দিঘির পানি এবং তাকে আনতে বলেছে 1.25 কেজি মিষ্টি এবং আরো বেশ কিছু, সেগুলো নিয়ে সে বিভিন্ন রকম ঘটনার শিকার হয়। শেষ পর্যন্ত যেটা হয়, সেই কবিরাজের কাছে তার বোনটিকে সে নিয়ে যায় এবং ওখানেই ঘটে সবচাইতে ভয়াবহ ঘটনা, যেটা আমরা গত এপিসোডে শুরু করে শেষ করে দিয়েছিলাম সময়ের অভাবে। আজকে আমরা ঠিক সেখান থেকে শুরু করতে চাই। নাসির, কি হলো তারপরে? আপনি বলছিলেন যে আপনার বোনের পাশে বসানো হলো ওনারই একটা ছেলেকে, মানে কবিরাজের একটা ছেলেকে, যে ওনার বোনকে ভর করানো যাবে না আপনার বোনের উপর, না ওই ছেলেটার উপর ভর করাবে আপনার বোনের কাছ থেকে নিয়ে এসে, এবং আপনার বোনকে কোনো একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে ওনার সারা শরীরে তেল মাখানো হলো বা কিছু একটা শুনি। তারপর
পরে তেল মাখিয়ে নিয়ে আমার বোনকে ওই পোড়ার পাশে বসেছে। পরে আমার একটা গান গাইতেছে, আইবি যদি তাড়াতাড়ি আয় আর যাইবি যদি তাড়াতাড়ি চলে যা,
এরকম একটা গান গাইছে 16-17 জন মিলে।
হ্যাঁ, 16-17 জন মিলে, আর অনেক বাসনা বাজাইতেছে। পরে হঠাৎ করে যে পোলারে বহাইছে ওই পোলারে ইচ্ছে মতন ঝাড়ু দা বাইরাইতেছে, আর একটা কাঠের তত্ত্বদা পোলার আপায় বাইরাইতেছে।
পোলাকে বেরোতে বাড়ছে নাকি আপনার বোনকে বাড়ি দিচ্ছে?
পোলারে ঝাড়ু দা বাইরাইতেছে, আবার পোলার পাশে আমার বোন যে বহাইছে আমার বোনের আরেকজন ঝাড়ু দা বাইরাইতেছে।
আপনার বোনকেও ঝাড়ু দিয়ে পেটানো হচ্ছে?
হ্যাঁ, আর পোলারে ঝাড়ু আর কাঠের তত্ত্ব দিয়ে বাইরাইতেছে। পরে আর গান গাইতেছে। পরে মিষ্টি কবিরাজের পাশে দিয়ে এলাম, পরে ওই মিষ্টি 16-17 জন খাইছে। ও, এর মাঝখানে এক কথা বলতে হয়েছে, হেরা আমাকে বলছে 2 প্যাকেট সিগারেট লয়ে যেতে। পরে ঘাম শেষে পোলার ইচ্ছা মতন মারতেছে, পোলার নাক মুখ দিয়ে পোলার রক্ত বাড়াইতেছে, গালের মধ্যে ফাপাইতেছে, চলাইতেছে, রক্ত বলতেছে, এটা আমরা সবাই দেখতেছি। পোলার শরীরে যখন জিনটা বল করে পোলাই কয়ে যেমন কবিরাজ যেমন আসন করে বসে, হ্যাঁ বসলো, মিষ্টি দিল সামনে, পোলার মুহে এক লগে পোলায় 5-6টা মিষ্টি একবারই মুহে দিয়া বেশ কইতাছে, কয় খাওয়াইতেছো তো ভালো কিছু, আরো দে আমি আরো খাম। পরে সবজি কলা দিয়েছিলাম, ওই সবজি কলা দিছে, আপনার আমার গামছার মধ্যে যেটা বাইন্দা দিয়েছিল এটা আমি খুললে দেখিনি, গামছার মধ্যে এই যে কেমন জানি কলা বা সবজি দেওয়া এটা খাবারের মতন এটা বাইন্দা দিয়েছিল, ওই পচা খাবার পোলা দিয়েছে খাইতে। পরে কয় তবে সবকিছু ভালো খাওয়ায় ওই পচা খাবার দিলাম কে লেগে জানাস, কয় তোর মধ্যে একটা ভাগি ভাগ থাকবো, তোর পচা খাবার দিছি, তবে যদি তুই কে লেগে ওরা দোষ বা কে লেগে কি করছ তুই যদি না বলস তবে এমন আরো পচা খাবার দেবো আরো খাওয়াম। এই 17 জন যে কবিরাজ আমার বোনের আশেপাশে বইয়া বোনের এক কবিরাজে একটা করে প্রশ্ন করে আর থাপড় মারতেছে। আমার বাইরে বার করে দিচ্ছে, আমার ঘুম ছেড়ে ছেড়ে কইতেছে, আমার মাত্রা চশমার যাতেই মাল আছে। আমি কিন্তু নয়নটা ছাড়তাম না, যতক্ষণ নয়নটা সামনে না আনবি, নয়নটা যতক্ষণ তলা না পিটাইবি বা আমি যতক্ষণ নয়নটা না মানবো এতক্ষণ আমি যাইতাম না। নয়নকে আমার বোনের নাম নাহাল ছিল, নাহালের ভাই নয়ন, কবিরাজে কয় ওর নাম নয়ন কে, ওর নাম তো নাসির। পরে আমি আমার বোনের সামনে আমার রয়ে গেল, আমার বোনের যে ঝাড়ু ছিল ওই ঝাড়ু তো আমার শরীরে বেড়েইতেছে, কয় তুই যতক্ষণ মন চায় এতক্ষণ ওরা পিটা, কবিরাজে এই কথা বলতেছে। পরে আমরা যেমন দু তিনটা বাড়িয়ে দিয়েছে, আমার আমি যেহেতু পোলা মানুষ আমার সাথে যে টুটতে গেছে, পরে আমি জালো দিয়ে ফেলায় আমি ওরে ঘুষানি শুরু করছি, হ্যাঁ আমি ওরে মারি শুরু করছি। আমার বিরক্ত লাগতেছে, কারণ আমি এত কিছু বললাম, আবার কবিরাজের কাছে আমি রয়েছি, কবিরাজ বড় ওরে পিটা ওরে
পুরো ড্রামা, সিনেমাটিক ড্রামা যেটাকে বলে, মুভি হয়ে গেছে।
তখন আমি হেগো কাছে বইয়ে গেলাম আমার রুম ভাড়া করতে, হেরা দিয়ে আঙ্গুর মধ্যে কাজা লাগাইয়া দিল। আমি আমার আব্বুরে কইতে, আব্বু তুমি আয় তো, আমার আব্বু কয় আমার পোলারে নেমাতনকে, কয় তোর পোলারে আরো মান, কয় তোর পোলারে যদি না মারি তাহলে এই জিন যাইতো না। পরে আমরা কয় তুই সাত প্যান্ট খুললা তুই ঘরে মধ্যে আয়, পরে আমি কে কি করি দি, আমি সাত প্যান্ট খুললাম আমাকে অগ গায়ে যেমন হলুদ একটা ই থাকে সেটা কয় তুই এডিপেন, পরে আমি কই না আমি এডিপেন, পরে ফেরাও আমার মাত্রাসে, পরে আমার মাত্রাসানকে, পরে আমার মায়ের উড়ে আমার নাক দা রক্ত বলাইতেছে, আমার মুখ দা রক্ত বলাইতেছে, কয় নয় না একটু পরে মুড়া দেব, পরে কয় তুই কি যাইবি অনে, পরে পোলাই পোলাই, আমি কয় আমার ভুনে তো গিয়েছে কয় না, পোলাই কয় হ্যাঁ আমি যামগা, কয় নয়নটা যেহেতু মাস কয় আমি যামগা, কয় কিন্তু যাওয়ার আগে নয়নটা আমি একটা ভারি মান কার্ডের তত্ত্ব দা, আমার উঠে গেছে জিত, আমি কই কাদের তক্ত যেহেতু আমার সামনে রয়ে গো, আমি এই তক্ত অর্থে কাইটা নিয়ে অরই বাড়ি মানে আমার নিয়ত ছিল এটা। পোলায়ের সামনে এসে বারোটা কলা নিছি, বারোটা কলা আমার আমি আমার টাকা দা কিনলাম হ্যাঁ পোলারও খাওয়াইতে আসছে, আমার মাঝে এমন একটা ছিল
ড্রামা। ওকে বলেন
জি নাইছে, পরে যখন আমি কাঠের তক্ত বিপুলের ভারী মারলাম, বিপুলের চিত্তে গেছে আর কি, কয় জিন চিত্তে গেছে গা, ফেরা সবাই আবার গুরু করে বসে বয়ে পড়ে, তো আমার বোনের ইচ্ছা মতন কবিরাজটা রাইট হইতেছে, জাদুটা ভাইড হইতেছে, পরে আমার তো আমি দেখে আমার চোখটা পানি পানি পড়তেছে, আমার বোনটা কেমনে মারতেছে ওরা, আমার ভাপে আমার ভুলেও আমার বোনের সঙ্গে হাত তুলে নেই, আবার আমার বোনটাও আমি কোনো সময় এত মারি নেই, আমার বোনটা ওরা ইচ্ছা মতন মাসে পরে মারার পরে আমার বোনের সারা শরীর, আপনি যদি তখন দেখতেন সারা শরীর আর মায়েরা ফুলে ফেলাইছে, পরে ওরা ইচ্ছা মতন মারছে, মারার পরে যে পোলার উপরে যে নাচের গেছে ওই পোলে একবার পলের মধ্যে মাথা এই বাড়ি মারে, তারপরে মাটির যে দেওয়ার হেটার মধ্যে পোলায় মাথা বাড়ি মারে, পরে আমার বোনেরে যায় মারতে, আমারে যায় মারতে, এই পোলা আমার চারি পাঁচবার কাঁধা বাড়ি মারছে, পরে আমি যে এক হাত গান চালিয়ে গেছি আর কি, সবাই বাড়াইয়া সামনে দাঁড়া করা আগুন ধরাই দিছে, তারপরে আগুনের সামনে লয়ে গিয়া আর কি তুই জাগা, করে আমি এমনি আরে বাবা করতাম, আমার এই কথা কে আমার ভিন্ডো বাগাই দিছে, আঙ্গুর বাগাই দিছে, পরে ওই কবে গেছে আঙ্গুরতে কয় আমি এত কিছু করছি আর আমার 3000 টাকা দেয়।
আপনার মন ভালো হয়েছে
না? পরে ওই যে পোলার আগুনের সামনে নিয়ে কয় জিন্দে কয় তুই জাগা আবার, পরের দিন আমি আবার পোলার বাসে গেছি, পোলার যেহেতু এত মাসে পোলায় তো অসুস্থ থাকবে, অসুস্থ থাকার কথা না একজন মানুষ যে মারলে, পরে দিয়ে পোলায় গয়া লাগাতে গেছি, আমার ভাই বন্ধু যে ফ্রেন্ড কবিরাজের কাছে কথা বলছিল তাদের বাসে গেছি, দেখি ওই পোলায় ওই বাড়ির সামনে দাঁড়া ঘুরতে আছে
সম্পূর্ণ সুস্থ।
হ্যাঁ
আপনার বোন সুস্থ হলো এই ঘটনার পরে?
না, পরে আমার বোন সুস্থ নেই, পরে আমরা এক খোঁজত দা আমার বোনের কয় এটা কিছুই ছিল না, তোমার ওই যে তোলা গেছে নির্দেশ রয়েছ খালি একটা নজর ছিল, ওই নজরটা কাড়ানোর জন্য তুমি বেশি না তুমি একটা ভুগ দিবা, কয় তুমি খিচুড়ি রেন দা, তুমি একটা তাল গাছ আছে তার কাছে মিশে হয়ে ফিরে পড়ো।
এটার পরে আপনার কাজ হয়েছে?
পরে হ্যাঁ এটার পরে আমার কাজ হয়েছে, আমার বোন পরে সুস্থ হয়েছে।
ওকে, অনেকক্ষণ ধরে নিয়ে কত পর্ব এবং এই পর্ব মিলে ফ্লোর দিয়েছি, বুঝতে ভাই আপনার কি বলার আছে?
আমার বলার আছে লাস্টে যে কথাটা বলেছি ভোগ দেওয়ার পরে বোন সুস্থ হয়ে গেছে, এটা ট্রু, এটা হয় অনেক সময় সেই দিয়ে অনেক ওই যে বলে না কাটা দেখ কাটা উঠানোর জন্য, যতটা শুনলাম ঘটনা আমি এখানে আমি যেহেতু সুস্থ হয়ে গেছে কিছু বলার নেই, আমার একটা কথাই বলবো, কিছু কিছু থাকে বন্ধ যারা যাদের সবকিছু ক্রিয়েট করা থাকে তৈরি করা থাকে, তারা তৈরি করে রাখে তাদের একটা পরিবেশ এবং তারা ভয় দেখায়, তাদের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখানো। একটা সুস্থ মানুষ যদি মনে করেন তার কোমর ব্যথা, ডাক্তার ওষুধ দিল কোমর ব্যথাটা কমতেছে না, তখন সে গেল কবিরাজের কাছে, কবিরাজ বললো এটা জিনে ধরছে, তো আলটিমেটলি মহিলা গুলো চিন্তা করবে যে আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু লাভ হচ্ছে না, কবির তার কথাই রাইট, কারণ ডাক্তার তো ফেল, জিন ছাড়া তো উপায় নেই, এইভাবে তারা ভয় দেখায়। আপনি দেখবেন বাংলাদেশের বা এই যে আমাদের সাবকন্টিনেন্টে যত ধরনের স্পিরিচুয়াল ডিজিজের ডক্টর আছে, তারা প্রথমেই বলে জিনে ধরছে বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ফ্রি করছে, বম্ব জায়গায় তাবিজ আছে, এই ধরনের কথাবার্তা বলে। ওদেরকে খারাপ ভালো কিছু বলবো না, আমি বলবো সজাগ হচ্ছে। আর ওর যে ব্যাপারটা, আমরা জানি যে শিমুল গাছটা দোষী, আমরা দোষী বলি যে কিছু জায়গা দোষী থাকে, তুমি বুঝো সব জায়গা দোষী বুঝো, দূষিত
এই ব্যাপারটা বুঝি। আমি যে রেল লাইনের উপর দাদা তোলা গেছে নির্দেশ হয়েছিলাম আমার বোন কে মনে হয় 8টা বা 7:30 বাজে।
তুমি যে বললো তার বোন সুস্থ, আমি একটা ফিলিং হচ্ছে যে পুরোপুরি সুস্থ না, এখনো মাঝে মধ্যে তার মধ্যে কিছু সমস্যা দেখা দেয়।
সমস্যা দেখা দেয় বলতে রাইতে হঠাৎ করে দেহে ওই দুটো কথা বল
অ্যাবনর্মাল বিহেভ এখনো হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। দোষী যে ব্যাপারটা থাকে, এই দোষীর ক্ষেত্রে আমরা আমাদের আমরা হয়তো জানি না, অনেকে যারা এই মতে শুনতেছি, এই দোষিত জায়গা যেগুলো থাকে সেগুলো থেকে আমরা ইনফেক্টেড হই। ইভেন আমাদের এমনও থাকে আমাদের বাড়ি ঘরের ছাদ, বারান্দা, স্টোর রুম, গোডাউন, এগুলোর মধ্যে জিন এক্সিস্ট করতে পারে। আমি যেসব সময় বলি যে বাথরুমে যে মিরর আয়না, তো এটাই আমার মানে সব কথার এক কথা যে যেহেতু বোন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থ দান করুক। আর
তারা
ভয় দেখানোর জন্য যে বাচ্চাটা নিজের লোক, বাচ্চাও না তাদের কেউই না, সে ভাড়া করা একটা লোক, তার কাজে হচ্ছে অ্যাক্টিং করা, অ্যাক্টিং শেষ পয়সা পাতি নিয়ে নিলো ও বিদায়। আর নতুন পেশেন্ট আসবে, ডেইলি তো পেশেন্ট আসতে, এদের কাছে কিন্তু সবচেয়ে বেশি ভিড় থাকে, মানুষ বসে থাকে ঘন্টার পর ঘন্টা, লোকজন বসে থাকে আর মানুষের ভিড় থাকে, বাবার পেশেন্ট কখন নেক্সট পেশেন্ট আসবে, তো কেউ মুরগি দেয়, কেউ ছাগল দেয়, কেউ এদের তাদের ইনকাম, টাকা দিলে তো বোনাস পাইলো তারা। আমার কথা হচ্ছে ঠিক আছে পেমেন্ট দেয় নি একটা, বাট তারা সহি মোতাবেক ট্রিটমেন্ট করুক, মানে যেটা লজিক্যাল এবং যুক্তিসিদ্ধ এবং ধর্মীয় ভাবে, যে যে ধর্মের হোক সে ধর্ম অনুযায়ী চিকিৎসা করুক। কিন্তু এই ঝাড়ু দিয়ে মারা, পরে যেটা বললো সে লাঠি দিয়ে মারা, এগুলো তো ঠিক না, কোনো ভাবে ঠিক না, কোনো দিক দিয়ে সেটা যায় না।
আমি এরকম দেখেছিলাম যে পত্রিকায় এরকম একটা ছবি, দুটো বাচ্চার দুটো পা ধরে ঘোরানো হচ্ছে, ছোট ছোট বাচ্চা, তার মনে আছে কিনা, এটা তো ভাইরাল হয়ে গেছিল ছবি, সম্ভবত প্রথম আলোতে এসেছিল, ধরে দুটো পা ধরে ঘোরানো হচ্ছে এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে।
শুধু তাই নাকি ব্যাপারটাকে মাটির নিচে পর্যন্ত তারা
পুঁতে রাখা হয়, ঘোরা পর্যন্ত
মাথাটা বাইক করা থাকে, পাতে পুঁতে রাখে, পরে থাকবে 6 ঘন্টা, তারপর সুস্থ হয়ে যাবে। তখন আবার সেই ট্রিটমেন্টটা কোথায় পেলো, কোন বইয়ে পেলো, এটা তো তারা কখন কেউ জিজ্ঞেস করে না।
কিন্তু আপনি স্পিরিচুয়াল এই বিষয়গুলোকে আপনি কি দিয়ে ফাইট করবেন? আপনি যদি বলেন যে এটা ভন্ডামি, আপনি যদি বলেন যে এটা এখন তার তো প্রুফ করার কোনো জায়গা নাই, তার হাতে তো মিরাকল পাওয়ার নাই, এখন সে বলতেছে এরকম করলে সুস্থ হয়ে যাবে, কিছু লোক হয়তো সেটা কোনো উপকার পেয়েও যাচ্ছে, কাকতালিও বলেন আপনি আপনার জায়গা থেকে, অবৈজ্ঞানিক বলেন, কিন্তু এখন আপনি যদি বলেন যে এটা 100% রং, এটা বোগাত, এটা ফলস, তাহলে আপনি কোন জায়গা থেকে বলবেন? আপনি বিজ্ঞান জায়গা থেকে এটা বলবেন, বলবেন যে এটা সম্পূর্ণ নন সায়েন্টিফিক। এখন বিজ্ঞানও যে আপনার সব সমস্যার সমাধান করে দিচ্ছে বিষয়টা তো এরকম না, তাহলে মানুষ 21 শতাব্দীতে এসে মানুষ তো এইসব জায়গাতে যেত না,
আরো বেশি মানুষ যাচ্ছে,
আরো দিন দিন আরো বেশি যাচ্ছে। তো সুতরাং মানুষকে আসলে খুব বেশি ভয়ানক জায়গা থেকে ক্রিটিসিজম করে বা একদম ভণ্ড প্রতারক বা এগুলো বলেও এবং একই সাথে
ব্যাপার আছে, কিভাবে দেখেন
আমাদের জিন বলি, পেত্নি বলি, ভূত বলি, কোথায় পাইছেন শব্দগুলো?
আমি এই জায়গায় একটা কথা বলতে চাই, যে কবিরের যে লেগেছে, হ্যাঁ আমার একটা 47টার দিকে জল যেটা জোগাড় করছি এটা ফজরের আগে অর্থাৎ 3 বাজতার মরনিয়া প্রতিদিন 47 দিন গোসল করাইতে গেছে, তার মানে 1 মাস এই 17 দিন এতদিন ওর সাথে এটি গোসলে এটি হয়েছে।
ও তো সবচেয়ে ভয়ানক কথাটা এই মুহূর্তে বললো,
এই 47 দিন কি ট্রিটমেন্ট করে ওনার কাছে আপনার বোন রেগুলার ওই কবিরাজ কাছে গেছে?
আপনার
বোনকে ভিতরে নিত, সেটা কতক্ষণ সময় রাখতো ভিতরে?
5 থেকে 10 মিনিট।
10 মিনিট রাখতো, আপনি থাকতেন বাইরে? বেড়ে গেছে বলতো, কান্নাকাটি করতো?
আমার বোন ঘরের থেকে বাড়াইতো, ওই দেখতাম এমনি ছিল তখন, কিন্তু ওই পুরুষটা ছিল না
ঘরের যে দরজা, তো আপনি জানেন না যে দরজা কয়টা আছে বা ঘরের
কি হয়েছে আমরা সেটা জানতে চাই না, তবে এগুলো খুব রিস্কি এবং অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত না।
এটাই বলবো যে এখান থেকে বাইরে আসেন।
রাসির, আপনি আমাদের এখানে এসেছেন, আপনি তো বুঝতে পেরেছেন যে আপনার বোনের সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল ছিল। আপনি মূলত মানুষকে সচেতন করার জন্যই আপনি আজকে এখানে বলতে এসেছেন, তাই কি?
আমি
বিশ্বাস করি আপনার মার সমস্যা যদি মনোজাগতিক
কারণের বিষয় এটা আমি জানি, কিন্তু ঢাকা মেডিকেলে এমন রিকোয়েস্ট দিয়েছে পায়ের থেকে সমস্যা বিপাও কাইটটা ফেলার জন্য রিকোয়েস্ট দিয়ে দিছে, আমরা রাজি হইনি।
আমরা শুধু আপনাদের জন্য দোয়া করতে পারি, এতটুকু বলতে পারি। আপনি আমাদের এখানে এসেছেন, আমার মনে হয় যে লাখ লাখ শ্রোতা এখানে শুনছেন, আপনি যেই সমস্যায় থাকুন না কেন সেটা নন সায়েন্টিফিক হোক আর হচ্ছে প্যারানরমাল হোক, আপনার পরিবার যাতে সুস্থ হয়ে যায়, এতগুলো মানুষ এখানে শুনছেন, আল্লাহ কার দোয়া কবুল করবে আমরা জানি না, যে কারো দোয়া কবুল হয়ে যদি আপনার পরিবার সুস্থ হয়ে যায় তাহলে আমরা বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা শুধু আপনার জন্য দোয়া করতে পারি, এছাড়া কিছু বলার নেই। কারণ প্রিয় শ্রোতা একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা যাদের এখানে নিয়ে আসি তাদের সম্পর্কে মোটামুটি জেনে নিয়ে আসি। ভিকটিম একটা শব্দ, ওর লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা কেন হচ্ছে আমরা জানি না, ওর পুরো পরিবার মারাত্মক রকমভাবে ভিকটিম। যেটা বলছিলাম প্রিয় শ্রোতা, আমাদের যে নাম্বারটি দেওয়া থাকে আপনাদের যোগাযোগ করার জন্য, সেই নাম্বারে বেশ কিছু SMS আমরা পাই প্রতি সপ্তাহে। সেখান থেকে আমরা আসলে আমাদের এখানে যারা গেস্ট হয়ে আসবেন তাদেরকে নির্বাচন করি। একটি SMS আমার খুব মনে ধরেছে, উনি কিছু প্রশ্ন করেছেন আমাদের কাছে, সো প্রশ্নগুলো আমি আসলে রেজা ভাইকে উত্তর দিতে বলবো। সেটা হলো, নামটা আমি বলবো না, ওনার জানতে চেয়েছেন জিন না মানব জাতি কে আগে পৃথিবীতে এসেছিল এবং তা কিভাবে। পৃথিবীতে অবশ্যই জিন আগে এসেছিল, এটা তো সবাই জানেন, কিভাবে এসেছিল?
যে কোশ্চেনগুলো আমি দেখলাম কি হয় প্রতিটা প্রশ্ন তো ঘন্টা পর ঘন্টা কথা বলা
যাবে,
উত্তর দেয় জিন না মানুষ আগে এসেছিল কিভাবে এসেছিল। তিন ধরনের জিন আছে পৃথিবীতে, যেটা হচ্ছে বায়ু প্রবাহিত হয়, একটা জিন মানে বায়ুর সাথে মিশে যায়, একটা জিন হচ্ছে সাপ এবং কুকুরের আকৃতি নেয়, একটা জিন হচ্ছে তারা শুধু ভ্রমণ করে। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে মানুষ সৃষ্টির 2000 বছর আগে পৃথিবীতে জিন জাতি ছিল, তারা অনেক দুর্নীতি করত। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে ফেরেশতাদের সৈন্যকে পাঠিয়েছিলেন, পাঠানোর পরে ফেরেশতার সৈন্যরা ওই সব জিন জাতি পৃথিবী যারা মারধর করে একটা একটা দ্বীপের মধ্যে রেখে আসছিল। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করছিলেন, এখানে একটা স্পষ্ট কথা আছে, সেটা হচ্ছে সূরা আল আরাফের 11-18 আয়াতে, যে কথা আমি আমার মতো করে বলি, যে আদমকে সৃষ্টি যখন আল্লাহ করছেন তখন আল্লাহ বলছিলেন আদমকে ইবলিশ দেশ থেকে বিতাড়িত করছিল একটা 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 বিশেষ ধরনের ফল খাওয়ার জন্য,
গন্ধ।
এই ইবলিশ কিন্তু জিন ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে জিন মানুষের আগে পৃথিবীতে আসছে।
কিন্তু উনি প্রশ্ন করেছেন যেটা, সেটা খুবই ইন্টারেস্টিং,
কিভাবে আসলো সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তালা জানে জিন কিভাবে আসলো। জিনের অস্তিত্ব, জিনকে আল্লাহ বলছে যে আমি শিখামুক্ত আগুন দ্বারা জিনকে জিনের বডিকে
অবাধ্য নাকি এর পেছনে কোনো কারণ আছে, মানে ওরা কি ন্যাচারালি অবাধ্য নাকি এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে?
জিনরা প্রকৃতিগতভাবে অবাধ্য, প্রকৃতিগতভাবে অবাধ্য, কিন্তু জিনদের মধ্যে ইবলিশ সবচেয়ে পায়াস ছিল, সবচেয়ে ইবাদত করতো। এখন কেন অবাধ্য? জিনরা আগুনের তৈরি এবং তারা মনে করে আমরা সবচেয়ে পাওয়ারফুল, কারণ আসলে তারা শারীরিক দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, অদৃশ্যের দিক দিয়ে তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো এটা একটা কারণ, জিনদের অহংকার, শয়তানের শয়তান জিন দ্বারা, কারণ জিনদের মধ্যে অবাধ্য সংখ্যায় বেশি, কারণ তারা নিজেকে অহংকারী মনে করে, মানে অহংকারী তারা, আলটিমেটলি অহংকারী। আপনারা দেখেন আমাদের মানুষের মধ্যে যারা অহংকারী তারা আলটিমেটলি পয়সা হলে আবার
ছাড়াও
অহংকারী হতে পারে, অহংকারী গরিব মানুষ অহংকার করার মতো কি আছে, তার কিছুই নেই। কিন্তু আলটিমেটলি অহংকারী কারা? যারা খুব রিচ,
কিছু না থেকেও একটা মানুষ অহংকারী হতে পারে।
আমি এরকম লোক পাইনি ভাই, কিছু না
হয়তো আপনি পাননি, কিন্তু অহংকার বিষয়টা বোধ হয় একটু অন্যরকমের, এবং অহংকার করতে আল্লাহ নিষেধ করেছে, তো এটা নিয়ে একদমই ইয়ে করা উচিত।
মানুষের দ্বারা অহংকারী পতনের মূলটা কথাই আছে,
মানে যত প্রাণীকুল সৃষ্টি করেছেন তার মধ্যে 2 প্রজাতির প্রাণীকে তিনি ফ্রি উইল দিয়েছেন, তারা চাইলে আল্লাহর অবাধ্য হতে পারে, একটা হচ্ছে জিনকে এবং একটা হচ্ছে মানুষকে। তো এই জিনকে তো প্রথম তৈরি করা হলো মানুষের আগে, ফ্রি উইলের দিক থেকে যদি বলি, তার মানে এখানে যেটা বুঝতে পারছি যে জিনরা প্রকৃতিগত ভাবে অবাধ্য, এই কথাটা আসলে প্রকৃতিগত ভাবে বলতে আসলে কি বোঝাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না।
ন্যাচারালি অবাধ্য না, সবাই অবাধ্য না,
সবাই অবাধ্য অবশ্যই
না। 150 কোটি মুসলিম যারা আমরা আছি এদের মধ্যে সবাই কি বাধ্য? সবাই কি আল্লাহকে এইভাবে করি? আসলে করি না। ধরে নেওয়া হয় যে প্রথম জিন আবুল জিন্নাত ছিল, জিনদের প্রথম যে ওরাই কিন্তু পৃথিবীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, যার পরে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে তোমরা তাদেরকে শেষ করে ফেলো, শেষ করে কিছু রেখে দাও যাতে ফিউচার বুঝতে পারে।
3 নম্বর যে প্রশ্নটা ছিল, জিনরা সবচেয়ে কোন বিষয়ে দুর্বল এবং কোন বিষয়ে শক্তিশালী, ইন্টারেস্টিং কোশ্চেন। এখন কথা হচ্ছে দুর্বল আর শক্তিশালী, এটা কি আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা করব নাকি তাদের জায়গা থেকে ব্যাখ্যা করব?
দুইটা জায়গা থেকে ব্যাখ্যা করা যায়
মানুষের পক্ষে, মানে অ্যাকর্ডিং টু হিউম্যান এন্ড জিন।
হ্যাঁ,
এদের মধ্যে জিন কোন বিষয়ে শক্তিশালী বেশি হয়, তারা কোন বিষয়গুলো ভয় পায়।
হ্যাঁ,
জিনরা শক্তিশালী হচ্ছে, আপনি দেখবেন সূরা আল আরাফ পড়লে পাবেন, সূরা আল নামল পড়লে পাবেন, মানে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘটনা, মানে বেশি কোরআন শরীফে খুব কম ঘটনা,
সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন
ঘটনা ছাড়া
ওনাকে তো এক ধরনের কর্তৃত্ব দেওয়া হয়েছিল জিনদের উপরে,
কর্তৃত্ব দেওয়া হয়েছিল
একজনের কি পুরোটাই কর্তৃত্ব দেওয়া হয়েছিল, জিনদেরকে উনি পুরো কন্ট্রোল করতে পারবে, আল্লাহ আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছিল। এখন জিনদের পাওয়ারের কথা যদি বলি আমি, জিনরা জিনদের যে ভেদগুলো আছে, কি বলে বৈশিষ্ট্য গুলো আছে, সেই মধ্যে শক্তিশালী বৈশিষ্ট্য হচ্ছে তারা ভ্রমণ করতে পারে খুব খুব কুইকলি, দ্রুত, আমাদের চেয়ে অনেক বেশি দ্রুত।
আমাদের সুলাইমান আলাইহিস সালামের সেই যে বিলকিসের যে আসন
ঘটনা, আমাদের ভারী ভারী জিনিস বহন করতে পারে, এটা তাদের পাওয়ার। এবং তাদের একটা পাওয়ার আছে, সবচেয়ে বিশেষ যে পাওয়ার পৃথিবীর কোনো মানুষের মধ্যে নেই, জিনরা মানুষের রগে রগে ঢুকতে পারে, সিধায় সিধায় ঢুকতে পারে, এবং জিনরা নিজে আয়তন চেঞ্জ করতে পারে, ওদের আকৃতি চেঞ্জ করে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যেটা আমাদের মধ্যে নেই, এটা তাদের একটা বিশেষ পাওয়ার।
না, কিন্তু মানুষও তো এখন রগে রগে প্রবেশ করছে,
ওরা তো মানে মস্তিষ্ক দিয়ে করতেছে। আপনি যদি বলতে চান যে নিজের শরীরের অবয়ব চেঞ্জ করে অন্য একটা শরীরে ঢুকে যাওয়া, ওইটা সাথে মানুষকে আল্লাহ সম্ভব, মানুষ আমাকে কনভিন্স করতে পারবে খুব ইজিলি, কারণ জিনরা তো শরীরের ভিতরে ঢুকে তাদের ব্রেনকে কন্ট্রোল করতেছে। একটা সুস্থ মানুষ হঠাৎ করে এব্রামল হয়ে গেল, হঠাৎ করে পাগল হয়ে গেল, থাকে না সুন্দর একটা পরিবার, হঠাৎ করে স্বামী স্ত্রী ঝগড়া, এবং জিন কিন্তু মানুষ যাদেরকে ভয় পায়, এটাও কিন্তু অনেক জায়গায় এসছে। ঠিক আছে, জিনদের উইকনেস এর ব্যাপারে জানতে চান, জিনরা কখনো পায়াস লোকজনদেরকে হিট করতে পারে না, যারা খুব বেশি ধার্মিক, খুব বেশি নামাজি, মানে মন থেকে যারা অন্তর থেকে,
এবং সাথে শুধু এটা নামাজি ক্ষেত্রে, সেক্ষেত্রেই নাকি যেমন ধরেন একজন মানুষ নাস্তিক হলো, সে কোনোভাবেই এগুলোকে বিলিভ করে না, কোনো কিছুতে বিলিভ করে না, জিন্দাকে এমন দেখা গেল সে উচ্চ শিক্ষিত, আমরা যেটা বলি অনেক বেশি মানে 100% সায়েন্টিফিক, ওই ধরনের মানুষকেও সে হিট করতে পারে না, ব্যাপারটা এরকম।
পারে 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 ইচ্ছা করলে পারে, হয়তো অন্য ফর্মে করে। এখন আমাদের কাছে তো কোনো লোক এখন তো আসে নাই, আমরা যে প্রুফ করবো কিছু বলবো আসে নাই।
4 নম্বর, জিন জাতি মানব জাতিকে কেন ভয় পায়?
এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, জিন জাতি মানুষ জাতিকে কেন ভয় পায়? আপনার একটা কথা এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে, জিনদের সাথে মানুষের মানসিক সাদৃশ্য কিন্তু অনেকটা সিমিলার, ওদের ফিলিংস আছে আমাদের ফিলিংস আছে, ওরা বিয়ে করে আমরাও বিয়ে করি। এখন এখানে একটা ব্যাপার আছে, কেন ভয় পায় মানুষকে সেটা বলি, আয়নার সঙ্গে একটা যুক্ত আছে, এটা যেটা ফোবিয়া, জিনদের আয়নার প্রতি একটা ফোবিয়া আছে, যেটাকে আমরা বলি ক্যাট্রোপট্রোফোবিয়া। এটাকে আয়নাকে ভয় বলা হয়, জিনরা যখন দেখে মানুষ আয়নার সামনে যাচ্ছে, তখন মানুষ কিন্তু তাদের অবয়ব চেঞ্জ করে, আয়নার সামনে দেখবেন মুখটা একটু বাঁকা করে, লিপস্টিক লাগানোর সময় বা চোখ লাগানোর সময় যখন মাথা আঁচড়ায়, তাদের ফেস একটু চেঞ্জ হয়, তখন জিনরা ভয় পায়। জিনরা কিন্তু আয়না থেকে আমাদেরকে দেখতে পায়, মানে স্পষ্ট ক্লিয়ার দেখতে পায়। যেমন দেখবেন আমরা যখন কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সময় আমরা মেশিন ইউজ করি, বিভিন্ন মেশিন ইউজ করি, যে নাইট ভিশন ক্যামেরা বা ইলেকট্রিক রে ক্যামেরা, আমরা কিন্তু অবয়ব দেখি শুধুমাত্র, জিনরা থেকে আমাদেরকে এরকম অবয়ব দেখে। আপনি দেখবেন একটা মুভি আছে হলিউডের, খুব নাম করা মুভি, মুভিটা হচ্ছে নাম হচ্ছে ইয়ে থাকে, আনল সজনেগর থাকে, এনিমেল থাকে, এনিমেলটা আনল সজনেগর,
বুঝতে পারছি, এটা হচ্ছে
প্রিডেটর, প্রিডেটর। তো ওই প্রিডেটর মুভিটা দেখবেন মানুষকে যেভাবে দেখে, জিনরা কিন্তু আমাদেরকে সেভাবে দেখে, তারা কিন্তু যদি চিনতে পারতো যে অমুক মানুষ তমুক মানুষ তাহলে ভালো হতো, তারা শুধু আমল দেখে, মানে একটা ভালো মানুষকে তারা দেখে একরকম ভাবে, খারাপ মানুষকে দেখে একরকম ভাবে। আর একটা ব্যাপার আছে যেটাকে সেট্রোফোবিয়া বলে, যেটা আমরা ভূতের ভয়, তো এগুলো সব কিন্তু আসলে আয়নার সাথে সংযুক্ত। যখন মানুষের অবয়ব আয়নাতে চেঞ্জ করে জিনরা, তখন মানুষকে ভীষণ ভয় পায়, ভীষণ মারাত্মক ভয় পায়। এবং সেম জিনিসটা অনেক আলেমরা দেখবেন আয়নার মাধ্যমে জিন তারায়, অনেক মুভিতে এটা আছে, আয়নার মাধ্যমে দেখবেন জিন তারায়। তো আলটিমেটলি জিনরা মানুষকে ভয় পায়, এটার পিছনে অনেক 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 ধরনের যারা তারা দেখতে পারে যে ভালোভাবে আয়না দেখেন। তো দুই দলেরই কিন্তু বিশ্বাসের সমস্যা আছে, জিন মানুষকে বিশ্বাস করতেছে না, মানুষও জিনকে বিশ্বাস করতেছে না, তখনই কিন্তু ভয় তৈরি হয়, সন্দেহের তৈরি হয়, বিভিন্ন ডিসিশন তৈরি হয়। তো আলটিমেটলি উইনার কিন্তু মানুষই হয়, জিনরা কোনো উইনার হতে পারে না।
ওকে, 5 নম্বর হচ্ছে কালো জাদু কারা বেশি করতে পারে, জিন না মানব জাতি?
কালো জাদু দুই দলই করতে পারে, দুই দল। আপনি যদি সুরানাস পড়েন দেখবেন সুরানাসের
প্রথম আয়াতে আছে, বলুন আমি আল্লাহ রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। কে বলুন? নবী কে আল্লাহ বলছে? আপনি বলুন আমি আল্লাহ রবের কাছে, আল্লাহ বা রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, তিনি যা সৃষ্টি করেছেন এবং ভালো এবং মন্দ থেকে এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা প্রবাহিত হয় এবং নারীদের উপর যে বিপদ ডেকে আনে তার থেকেও আমি আশ্রয় চাচ্ছি, হিংস্রতা দুষ্টতা থেকেও আমি আশ্রয় চাচ্ছি এবং হিংসা থেকেও আশ্রয় চাচ্ছি। এখানে কিন্তু মানুষ এবং জিন দু ধরনের দুই দলকে আল্লাহ বুঝাইছে। তো ব্ল্যাক ম্যাজিক জিনরা করতে পারে, মানুষও করতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা হয় মানুষ জিনদের আশ্রয় নেয় ব্ল্যাক ম্যাজিক করতে, কাউকে ক্ষতি করতে, কারো উপর ভর করতে, মানুষ জিনদের আশ্রয় নেয়, কিন্তু জিন মানুষের আশ্রয় নেয় না। জিন মানুষকে তার উপাসনার বস্তু বানায়। আপনি জিনকে উপাসনা করবেন তখন জিন আপনার কথা শুনবে, এছাড়া শুনবে না, কিন্তু এটা খুবই গুনার কাজ।
আমরা একটা বিরতি নেব এই পর্যায়ে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা জানেন প্রায় 300 পর্বের কাছাকাছি হয়েছে অনুষ্ঠানটি, এবং এই প্রথমই অনুষ্ঠানটি একটি বই বাজারে আনতে যাচ্ছে, যে বইটি ন্যাশনালি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, বাংলা এবং ইংরেজি মিলিয়ে একটা বই করা হয়েছে। বইটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং যারা দেবেন তারা সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং বইটি সম্পর্কে আমরা যেটা বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে বইটি একবার পড়ে দেখা উচিত। সো আপনি যদি বইটি ঘরে বসে সংগ্রহ করতে চান, ফোন দিতে হবে rokomari.com-এ। আমাদের ফোন নম্বরটি হচ্ছে সেক্ষেত্রে 16297। আমি আবারও বলছি 16297। জলদি জলদি অর্ডার দিতে হবে, কারণ খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। ওকে, বিরতির পর একজন গেস্ট আমাদের এখানে যোগ দেবেন। তিনি তার জীবনে যে প্যারানর্মাল ঘটনাগুলো, তার মেয়েকে নিয়ে, ইনফ্যাক্ট ছোট্ট মেয়েকে নিয়ে, ওনার বয়স খুব অল্প, সেই ঘটনাগুলো এখানে শেয়ার করবেন। আমরা মাত্র 4 মিনিটের বিরতি নিচ্ছি, প্রিয় শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকবেন। স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি হচ্ছে কি প্রিয়া রয়েছি আপনাদের সঙ্গে, রেজা ভাই আছেন, এবং যেটা বিরতির আগে বলছিলাম যে একজন গেস্ট আমাদের সঙ্গে যুক্ত হবে। আপনার নামটা একটু বলুন।
আমি যখন আমার সিজারিয়ান বেবি, আমি ওটিতে যখন গেলাম, ও যখন হলো মাত্র একদম 14 নবজাত বাবু, ও হওয়ার সাথে সাথে আল্লাহ বলে কান্না করে। তা আমি তখন, আমার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, আমার পালস খুঁজে পাচ্ছিল না, তখন ওখানে সিস্টার ডাক্তার সবাই খুব মানে চিৎকার করে উঠলো যে ছোট একটা বেবি আল্লাহ বলে ডাকলো। তো আমার ভিতরে মনে হলো, তখন ওই মুহূর্তে মনে হলো যে হয়তো আল্লাহ আমাকে একটা অনেক ভালো একটা বাবু দিছে। ওটা ওইভাবেই গেছে, একটা বছর ওইভাবেই, কোনো আমি কোনো প্রবলেম দেখি নাই। একদিন আমি মানে তখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তারপরে সিঙ্গেল হয়ে গেলাম। বাসাটা ছিল এরকম যে আমি 7 তলায় থাকি, আমি তখন আগে ছিলাম 3 তলায়, 7 তলার আশেপাশে কোনো ফ্ল্যাট ছিল না, আর পাশের ছাদ ছিল। তো প্রায় করতে গিয়ে ছাদের সামনে গিয়ে, ছোট বাবু তো মোড়া দিয়ে দাঁড়া দাঁড়া ছাদের সামনে গিয়ে বলতো, কথা বলতো কার সাথে জন। তো আমি 2-3 দিন লক্ষ্য করলাম, একদিন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বলতেছো, কার সাথে কথা বলো? তো আমাকে বলে যে আমার ফ্রেন্ড আসছিল, ওরা আমাকে বলে গেল আমার জ্বর আসবে। ভাই বিশ্বাস করবো না যে 2-3 দিন পরে ওর জ্বর চলে আসতো, এরকম অনেক ঘটনা ঘটছে। তো আরেকদিন সন্ধ্যার সময় ও আমাকে বলতেছে, মামুনি দরজাটা খোলো, নানা ভাই আসছে। তখন আমি একটু ভয় পেলাম, কারণ আমার বাবা তখন মারা গেছে, 17 বছর হয়ে গেছে। তো সে বলতেছে, মামুনি দরজাটা খোলো, নানা ভাই আসছে। আমি ওকে জয় ধরে দাঁড়ায় আছি, নত পারতেছি না যে কি হলো, বা দরজা কি কেউ নক করবে কিনা। সত্যি সত্যি ও বলতেছে নানা ভাই আসছে। তো আমি সেদিন একটা খুব ভয় পেলাম, কারণ ও তো নানা ভাইয়ের শব্দটাই জানার কথা না, কারণ ও 1 বছরের একটা বেবি। আমি তো ওকে তার সামনে পরিচয় করা দেবো যে আমার চোখের সামনে থাকে, বাবা মারা গেছে 17 বছর হয়েছে, এটা তো আমি ওর সাথে কখনোই শেয়ার করবো না, আর এই শব্দটাই সে জানার কথা না। আচ্ছা যাই হোক, গেলো, আমি খুব ভয় পেলাম, শ্বশুর শাশুড়ি সবার সাথে আলাপ করলাম। তারও কিছুদিন পরে ব্যাপারটা এরকম যে আমি দুপুরবেলা ভাত খাওয়ার পর শুয়ে শুয়ে বই পড়তেছি, ও আমার পিছন থেকে এসে জাস্ট এইভাবে উকি দিয়ে বলতেছে, আসো আসো আসো, ওটা আমার মামুনি, আমার মামুনি আমাকে অনেক আদর করে, তুমি আসো, মামুনি তোমাকে কিচ্ছু বলবে না, আসো না আসো আসো। তো ওর ডাকটার শুনে আমার কাছে, আমি ওর দিকে তাকালাম,
আপনার বাচ্চা তখন একটাই,
কথা
বলতে কোনো ভিডিও আছে?
না তখন তো আচ্ছা ক্লিয়ারলি বলি তারপরে তারপর এখন আমাকে যখন বলতেছে আমি ওর দিকে তাকালাম টাকার উপরে আবার বই পড়তে শুরু করলাম তো আবার বলতেছে আসো না আসো মানে খুব রিকোয়েস্ট করে ওকে ডাকতেছে কাকে জানো তো আমি উঠে ওর সামনে ঘুরলাম আমি বলি তুমি কার সাথে কথা বলতেছো তো বলে যে ও আমার সাথে সাথে খুঁজতেছে খুঁজে বলতেছে এখানে তো ছিল কই এখন তো দেখতে পাচ্ছি না সে ওটা বুঝছে তো আমি আবার চলে আসছি আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম যে মা বাবা এইগুলি ঘটতেছে তো ওনারা বলতেছে মারা তো সবসময় সন্তানদের একটু বেশি বেশি টেক কেয়ার করে একটু বেশি বেশি ইয়া করে যে কি হইলো সবসময় একটা টেনশন থাকে না আমরা তো আমার শ্বশুর শাশুড়ি বলতেছে তুই তো মা হয়তো বেশি বেশি বুঝতেছিস এটা হয়তো নর্মাল একটা জিনিস খেয়াল করার দরকার নেই তো এইভাবে আসলে যাইতেছে যাইতেছে একদিন রাত্রেবেলা আমি দুটা বাজে সে ঘুমায় না আমি ঘুমাই গেছি ওরে ঘুম পাড়া দিকে আমি ঘুমাই গেছি তো দুটার দিকে চোখ ঘুম চোখ খুলে তাকায় দেখলাম যে ও আমার দিকে আসতেছে আসার পর আমি ওকে একটা ধমক দিয়ে বললাম যে ঘুমাচ্ছ না কেন সেটা বলার পরে ও আমাকে বলতেছে যে তুমি আমাকে কেন ধমকাও তুমি জানো আল্লাহ সবকিছু শুনতে পারে এই ঘটনাটা যখন তখন অলমোস্ট দের সে আমাকে বলতেছে কান টেনে বলতেছে যে তুমি কি জানো যে আল্লাহ সবকিছু শুনতে পারে তুমি কেন আমাকে ধমকাও
বাচ্চা বলতেছে আপনার
হ্যাঁ আমার দেড় বছরের বইটা বলতেছে এটা শোনার পর আমি খুব ভয় পেলাম ভয় পাওয়ার পরে নিজেকে সাহস করে বললাম যে আরেকটা ধমক দিলাম যে ঘুমাইতে আসো এটা বলার পর বলতেছে যে আমি এতক্ষণ ওর সাথে খেলাধুলা করলাম আমাকে বললো ওরা গিফট দিবে মাথাটা দেখায় বলতেছে আমাকে এভাবে আদরও করলো তুমি আমাকে গিফটটা নিতে দিলা না মানে আমি তো ঘুম পাড়াতে নিয়ে যেতেছি তুমি আমাকে গিফটটা নিতে দিলা না তো আমি টেনে নিয়ে ওই রুমে চলে গেলাম ঘুমাই গেলাম আমরা যাক এটাও আসলে এইভাবেই চলে গেল পরে একজনের সাথে কথা বলার পর সে বলতেছে আপনি ওকে সূরা রুকিয়াটা শোনান রুকিয়াটা শোনান ও শোনালে সব পছন্দ শোনানোর পরে ও ঠিক হয়ে যাবে তো আমি আসলে ওনার কথা শুনে রুকিয়াটা শোনানো শুরু করলাম একদিন গেল দুই দিন গেল তিন দিনের দিন আমি কাজ করতেছি ও এত যেন হতো কি মানে আমি ওর দিকে সবসময় তাকা থাকতাম ও কি করে ওর ব্যাপারগুলো কি ঘটতেছে ব্যাপারটা এরকম ছিল যে সে আমার সামনে খুব ভালো ড্রেস পরতেছে খেলতেছে নাচতেছে জাস্ট এই যে ঘরের যে দরজাটা গেলে সেভাবে একটু চমকা যেত আর এক দৃষ্টিতে তাকা থাকতো যে মনে হতো যে ওর সামনে কেউ আছে কেউ সাথে কথা বলতেছে এরকম এক দৃষ্টিতে তাকায় থাকতো আমি যদি বলতাম যে মা এখানে আসো মা এখানে আসো সে আমার কোনো কথাই শুনতো না সে তাকায় থাকতো তো আমি হাত ধরে টেনে নিয়ে আসতাম যে কি হয়েছে ভাই এরকম কয়েকদিন যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে মামনি ওরা আসে আসার পর আমাকে বলে কি ওদের বাসায় দিতে তো বললাম যে ওরা কারা বলে কি তোমাকে বললাম না ওরা আসে আমার ফ্রেন্ড ওরা ওদের বাসায় যেতে বলে আমি যাব না আচ্ছা গেল পরে ও সরি রুকিয়া শোনার পরে যেটা হলো যে দুই তিন দিন শোনার পরে ওকে একটা রুমে রাখলাম আমি ওরকম একটু কাজে গেলাম আসার পর বলতেছে কেমন লাগে বলো তো ওরা আমাকে মেরেই গায়েব হয়ে গেল এটা মানে ওর টোনে বলতেছে যে ওরা আমাকে মেরেই গায়েব হয়ে গেল তো আমি বললাম কোথায় মারছে ওর কাজ দুইটা কাজ দেখালো যে আমাকে এই কাজে আর এই কাজে মারলো এই তারপর থেকেই শুধু মানে যখন শুধু পাই এটা ওর ভাষ্য মধ্যে আমি তার কিছু দেখি ঠিক না ওর ভাষ্য মধ্যে যে আমাকে আসছে আমাকে মারছে আর ঘুমের মধ্যে নাকি ওকে বলে স্বপ্নের মধ্যে ওকে বলে যে তোমার নাম কি তো বলে যে আমার নাম যেটা হোক সেটা বলে বলার পর তারপরে মারি তো আমি একদিন বললাম যে ঠিক আছে একটা কাজ করো তোমার ফ্রেন্ডরা যখন আসবে তখন আমার সাথে দেখা করা দাও তোমার তো উচিত আমার তোমার ফ্রেন্ডদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করা দাও তো বলতে পারছি ঠিক আছে এইভাবে একদিন তখন দুপুরবেলা ভাত খেয়ে আমি ঘুমাইছি ঘুমানোর পরে সে সন্ধ্যার সময় জাম্প করে আমার কোলে আসছে সেদিন আমি মানে আসর নামাজটা করতে পারিনি এতটা ঘুম ছিল কাজা হয়ে গেছে আসর নামাজ সে জাম্প করে আমার কোলে এসে বলতেছে মামনি আজ করে আসছিল আমি মানে এখন মানে ওর কথাগুলো আমি কানে নিতেছি না আমার শুধু মাথা এটাই ঘুরতেছে যে আসরের নামাজটা কাদা হয়ে গেছে পরে ওর দেখলাম যে খুব খুশি খুশি হয়ে সে বলতেছে মামনি ওরা আসছিল আমার ফ্রেন্ড আসছিল আমাকে ওদের দেশের ওদের দেশে নিয়ে গেছে ওদের দেশে যাইতে হলে উট লাগে কি বলছে বুঝতে পারছেন
উট তো জানার কথাই না
উট লাগে উট লাগে আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সে আমাকে দেখাইতেছে উটের থেকে এইভাবে এভাবে উঠতে হয় হ্যাঁ সামনে একটা কোলবালিশ ছিল কোলবালিশের দুই পাশে দুইটা পা ছড়াই দিয়ে বলতেছে উটের পিঠে এভাবে বসতে হয় কিন্তু মামনি উটের পিঠটা অনেক শক্ত উটের পিঠ যা শক্ত হয় আমি নিজেই জানি না
মাই গুডনেস আমার মানে আমরা এগুলো সিনেমাতে দেখি না মানে এই ধরনের ওয়ার্ড বা এগুলো আসলে রিয়েলিটি কতটা টাফ ওকে
ও বলতেছে
বয়স কত তখন ওর
তখন ওর সাড়ে তিন কি চার
ওকে
তো বলতেছে যে উটের পিঠটা অনেক শক্ত কিন্তু চড়তে মজা
টেলিভিশন দেখতো ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল
ও ম্যাক্সিমাম টাইম শুধু ওই যে মক্কা যে চ্যানেলটা আছে না হজ করা যায় শুধু ওইটাই দেখতো। আর মাথায় সবসময় একটা হিজাব থাকতো, হাতের উপরে কখনোই সে
আপনারাই দিয়েছিলেন নাকি
নিজে থেকে? আর যখন তার এক বছর ছিল তখন তো ওইটা দেখতো, মক্কা চ্যানেলটা দেখতো। একদিন আমি রান্নাঘর থেকে এসে দেখি সে খুব কানাগাড়ি উঠতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমাকে মাছ পরে দাও, আল্লাহ তুমি আমাকে মাছ পরে দাও, মানে খাটের এ পাশ ও পাশ গড়াগড়ি করতেছে আর কানতেছে আল্লাহ তুমি আমাকে মাছ পরে দাও। মানে আমার ওর কান্না দেখে আমারই কান্না আসতেছে যে আমার বেবিটা এরকম করতেছে কেন? ও তো একটা নিষ্পাপ বাবু, ও কি গুনাহ করলো আর এইভাবে কান্নাকাটি করতেছে, ওর কান্না দেখে আমারই কান্না আসতেছে। তখন আমি মানে ওর সামনে যে যাবো এটা আমি পারতেছি না, কারণ সে সমানে চিৎকার করে কান্নাকাটি করতেছে।
হুজুরের কাছে যাওয়া তাবিজ নেওয়া বা কোন ধরনের কিছু করেছেন ওই সময়টাতে?
ওই সময়টাতে আমি একজনের সাথে কথা বলছিলাম যে আমার বেবিটা খুব ভয় পায়, কি বলবো, তখন সে আমাকে একটা তাবিজ দিয়েছিল, তাবিজটা আমি কিছুদিন গলায় রাখছিলাম, তারপর আর দিই নাই। পরে লাস্টের ঘটনাটা ঘটলো ওই তাবিজটা, তখন ওই
ব্যাপারটা
এরকম যে ও যখন বলতেছে যে মা উনি উটের দেশের, ওরা আসছে উটের দেশে মা আছে, আমার হাজবেন্ড ইভেন আমি খুব বকা দিতাম যে উটের দেশের মা আর কি, আমি তো তোমার মামনি, বলে কি তুমি তো মামনি ওটা মা, ওটা উটের দেশের মা। আমি যখন জিজ্ঞেস করলাম যে উটের দেশের মাটা দেখতে কিরকম, তো সে বলতেছে আল্লাহ তোমাদেরকে একই রকম করে বানাইছে, শুধু তুমি মোটা ও চিকন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আল্লাহ তোমাদেরকে একই রকম করে বানাইছে,
মানে বলতেছে তোমাদের দুজনেই একই রকম,
আল্লাহ তোমাদেরকে একই রকম করে বানাইছে। সে এই ওয়ার্ডটা ইউজ করছে, আল্লাহ তোমাদেরকে একই রকম করে বানাইছে, শুধু তুমি মোটা ও চিকন। ও আমাকে অনেক আদর করে, আমাকে দেখলেই বলে যে মেরে জিগারকে ছাড়লি, এরকম টাইপের একটা কথা। তো তোমার উটের দেশের মায়ের বাসা কোথায়?
তো যে ওয়ার্ডটা বলে মেরে জিগারকে ছাড়লি, এই ওয়ার্ডটা কি ও বলে?
ও বলছিল তখন
বাচ্চা বলছে।
আর ওকে যখন জিজ্ঞেস করলাম যে উটের দেশের
কথা বলছিল,
উটের দেশটা কোথায়, উটের দেশটা কোথায়, তখন সে বলছে ভারতের রাজস্থান। সে সবসময় রাজস্থান ওয়ার্ডটা ইউজ করতো,
হিন্দি বলে
রাজস্থান কিন্তু উট থাকে,
সে সবসময় রাজস্থান ওয়ার্ডটা ইউজ করতো।
কেমন সম্পর্কে ভাই, মানে আমার কাছে মনে হয় আগুবি
লাগছে না, দেখে বলা খুব
টাফ। সে মা, মা তো বাচ্চা নিয়ে এখানে ফাজলামো করতে আসে নাই, ফানো করতে আসে নাই, প্রথম কথা হচ্ছে এটা। বিশ্বাস করবেন কি করবেন না সেটা তো আপনার, আমার জায়গা থেকে মানে আমি পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। বলেন আপনি, বলেন তারপর কি হয়েছে?
তারপরে গত বছর আমার শাশুড়ি খুব অসুস্থ ছিল, তার দেখাশোনাটা টোটালি আমাকে করতে হয়, যদি আমি আলাদা থাকি ওনার সমস্ত দায় দায়িত্ব আমার। তো সেই আইসিইউ থেকে আসছে, তাকে খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া আমার, রাত্রে যেতে যেতে আমার রাত্রে 11টা 12টা বাজে। তো আমি এর মধ্যে একবার বাসায় আসতাম, ভাত রান্না করতাম আর নামাজটা পড়তাম, যেহেতু আমার দুইটা বিবি ওদেরকে পড়াশোনার ব্যাপারটাও আছে।
আপনার বড় সে কি ছেলে নামে?
ছেলে।
সেও নিশ্চয়ই এগুলো ফলো করতো?
সে প্রশ্ন করে যে মামুনি ওইটা কেন বললো, এটা মানে কি, ওইটা মানে কি। তখন আমি মানে অন্য কিছু দিয়ে বুঝাই দিই, কারণ ওকে তো বলে বলা যাবে না।
আচ্ছা, আপনার এই মেয়েটার মধ্যে কি 8-10টা বিবির মধ্যে যে ধরনের আচরণ থাকে এগুলো ছাড়া অন্য সব আচরণগুলো ঠিক ছিল? খেলাধুলা করা, একটু ইয়ে করা, সবার মতো করে মেশা, এগুলো কি ঠিক ছিল?
না,
এগুলো ছিল না।
ছোট বাবুদের সাথে মিশতো না, সে ইন্টার স্কুল বা যারা ম্যাট্রিক পরীক্ষা দেবে তাদের সাথে ভালো রিলেশন ছিল, সেম এজ যারা ওদের সাথে কখনো মিশতো না, মানে বাবু ধরে টানাটানি করা, এদিক আসো খেলা করি,
এগুলো
এই জিনিসগুলি ওর মধ্যে ছিল। ও সবসময় অ্যাডাল্ট মানুষদের সাথে বেশি মিশতো।
ওকে, তারপর?
তারপর ওই যে মানে আমার শাশুড়ি অসুস্থ ছিল, তো আমি ভাত রান্না করতে বাসায় আসতাম, বাসায় আসার পরে তো আমি নামাজ পড়তেছি প্লাস ভাতও চোলার মধ্যে, নামাজ শেষ করে বলতেছে তোমার ভাতটা আমি রান্না করে দিয়েছি। তো আমি ওর মাকে হাত দিয়ে আদর করে বললাম যে থ্যাংক ইউ, কারণ আমি জানি সে কখনো ভাত রান্না করতে পারবে না। আমি রান্নাঘরে গিয়ে অবাক, সে খুঁজতে দিয়ে ভাত রান্না আসছে, ভাতটা সে দেখতে হয়েছে কিনা চুলা টফ করে দিচ্ছে, ইভেন ভাতের পাতি লোটটা সে সিঙ্কের উপর উঠায় রাখছে। ওরকমই 3-4 তখনকার ঘটনাটা
আমরা যা শুনছি সেটাকে
3-4 বছরের ছেলে তো ভাতের দেগ উঠাবে?
আমি সেটাই বলছি,
এখনকার চুলাগুলি তো দাঁড়ানো
অনেক উপরে থাকে চুলা।
আমি যা শুনছি সেটা যদি কোনো ছেলে একটা কেউ আমাকে বলতো বা ধরেন এই যে আগের যে গল্পটা যে বললাম, আমি বলতাম যে বিশ্বাস না করার কারণ ছিল, 100% কার্যকরী গল্প, আমি এটাই বলতাম। কিন্তু যিনি আমাদের সঙ্গে বসে আছেন ওনার সামাজিক পরিচয় জায়গাটা থেকে উনি পারবো না আমি এটা ওনাকে ছবিটা দেওয়ার জন্য, উনি মা এবং উনি গল্পটা এখানে বলতে আসছেন, মানে এটা বিলিভ না করে যাই কোথায়, আমরা বিলিভ করতেও পারছি না
বিষয়টা, তাহলে মানুষ বিশ্বাস
করবে? হ্যাঁ, আমারও এইটাই প্রশ্ন, মানে আপনার মেয়ের বয়স কত
এখন? এই তো 5।
আপনারা যখন এই ধরনের ঘটনা ঘটে এগুলো ভিডিও শুট করতে পারেন না? এগুলো একটু স্যাম্পল তো রাখতে পারেন,
এটা মানে তখন হঠাৎ করে হয়তো, যেমন ধরেন ও পড়তেছে পড়তেছে জানালার পাশে খাটের উপরে উঠে ফাঁস করে জানালা আটকাই দিল, মা আটকে শোভানো জানালাটা, তখন বলতো
সিচুয়েশন থাকে না। না রেদা ভাই, আমি একটা সাজেশন দিতে পারি, এরকম ঘটনা যারা হয় যারা সবাই শুনছেন, এখন তো 2,500 টাকার মধ্যে দিয়ে ওয়াইফাই ক্যামেরা পাওয়া যায়, পুরো বাসাটাই আপনি ওয়াইফাই ক্যামেরা করে ফেলেন না কেন? আপনি জানেন ওয়াইফাই ক্যামেরা সম্পর্কে? আচ্ছা, ওয়াইফাই ক্যামেরা 3,500 থেকে 4,000 টাকা হলেই পাওয়া যায়, সর্বোচ্চ এবং ভালো কোয়ালিটির। এবং আমরা বিভিন্ন ফেসবুক অনেক সময় ধরনের সিন দেখে থাকি, ছোট ছোট ক্লিপস গুলো, এগুলো ওই ওয়াইফাই ক্যামেরা হোক বা যে কোনো ক্যামেরা হোক সিসি ফুটেজ। তো আমি আপনাকে সাজেস্ট করবো, বাসে কয়টা রুম?
টোটাল 3টা।
3টা রুম, 3টা রুমে 3টা ক্যামেরা বসে ফেলেন আপনি, এবং এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভও করানো যায়, তা অডিও নেয়, 12 দিন রেকর্ডও থাকে এখানে। তো আপনার যদি এরকম হয়, আপনি ডিভাইস গুলো রেকর্ড করে ফেলেন আপনার সুবিধার জন্য, আপনি এভিডেন্স দেখাতে পারবেন ডাক্তারকে। হ্যাঁ, আমার মনে হয় আপনি আজকে গিয়ে এটা করেন, আমি জানি না এটা কি সমাধান হবে, বাট আপনার সায়েন্সের কাছাকাছি থাকা উচিত। আপনি গিয়ে দেখলেন যে কিচেনে সত্যি সত্যি এরকম,
কিচেনে ভাতটা পাতিলাটা সিঙ্কের উপর তুলে রাখছে। তখন আমি একটা দুটো ধমক দিলাম, আদর করে ধমকটা দিলাম যে তুমি কেন এটা করলা, তুমি তোমার হাত পড়তো তাহলে মামনি কষ্ট পেতাম, তুমি কষ্ট পেতা, এভাবে। তো ধমক দেওয়ার পর আমাকে বলে কি, তুমি তো আমাকে পছন্দ করো না।
ওর হাতে কি থাপে তো ওটা, আমরা দাঁড়িয়ে করি, ও 3.5 বছরের বাচ্চা, ও কি থাপে তো, হাত দিয়ে তো থাপ পাওয়া সম্ভব ছিল,
মানে ওই পর্যন্ত যাওয়া সম্ভব কিনা? না, একদম মানে লাস্ট পর্যন্ত যাওয়া সম্ভব
সম্ভব না। ওকে, তারপর
তো আমাকে এটা বলতো, তুমি তো আমাকে পছন্দ করো না, তুমি আমাকে ভালোবাসো না। তো এরকম বলার পর আমি বললাম যে এটা কেন বললা? তো বলতেছে ভাই, আমার মা বলছে তুমি নাকি আমাকে পছন্দ করো না, তুমি আমাকে ভালোবাসো না, আমি যেন ওদের সাথে চলে যাই। তারপরে এইভাবে মানে আরো কিছু দিন যাওয়ার পরে মায়েরটা কিন্তু সে সবসময় হয়তো মাঝে মাঝে
মার দিত না।
হ্যাঁ, না, ওরা
মারতো।
হ্যাঁ, ওরা মারতো। তারপরে এখন আমি বললাম যে ওরা যখন আমাকে মারতে আসবে তখন তুমিও ধরে একটা মার দিবে, এরকম ভাবে ওকে আমি শিখাই দিলাম। শিখা দেওয়ার পরে একদিন সে বলতেছে ওরাও তারা আসবে না, আমি মার কাছে বিচার দিয়েছি, মা ওদেরকে জেলে ঢুকায় রাখছে, জেলে ঢুকায় রাখছে। সে তো জেল শব্দটা জানার কথা না। আমি বললাম যে জেলে ওদের পানিশমেন্ট কতদিন? সে আমাকে ক্যালেন্ডারটা দেখায় বলতেছে ক্যালেন্ডারের পাতা যতগুলি ততদিন থাকবে। মানে ওর কথাগুলি অবিশ্বাস্য, যে এরা আমি মা আমি বিশ্বাস করতে বাধ্য, কারণ আমার চোখের সামনে ঘটনাগুলি ঘটতেছে বা সে যা কিছু বলতেছে আমি নিজের কানে শুনতেছি।
খুব ভালো হতো যদি আপনি আপনার বেবিটাকে সাথে করে নিয়ে আসতেন
ওকে। না মানে যখন ওই যে ওটির কথা বললাম যে আল্লাহ বলে কানা করছে, তখন আমি আমার ফুপু শাশুড়িকে বললাম, বলার পরে বলতেছে যে তুই ওকে কখনো বাসা থেকে বের করবি না, যদি বের করতেই হয় মানে অনেক পুরা গারাপ পুরা, তারপরে সুতো দিয়ে তারপর বের হতে হবে। আমি ওকে কখনো বাসা থেকে বের করে নি, মানে যখন লাস্ট স্কুলে ভর্তি হলো তখন ওকে যখন বের করি তখন একদম মা পুরা মানে যা যা পারি অনেকটা টেক কেয়ার করি, কারো কাছে থাকতে দিই না, আমার কাছেই রাখি যতটা সম্ভব, আমার চোখের সামনেই রাখি।
কিন্তু আপনি ওকে স্বাভাবিকভাবে মিশতে না দিলে তো ওর মেন্টালিটি,
না ও মিশতে চায় না, আমি যদি না সেটা না, আমি যদি বলি যে যাও মা ও একটা ব্যবস্থার সাথে খেলা করো।
ওকে ভালো হতো যদি আপনি নিয়ে আসতেন, তাহলে আমাদের যারা শুনছে আজকে তারা হয়তো বিষয়টিকে কিছুটা হলেও বিশ্বাসের জায়গা থেকে দেখতে পেত। কারণ এটা আমরা জানি যে স্পেশাল চাইল্ড বলে একটা ব্যাপার আছে, হয়তো আল্লাহ চান বলেই কিছু কিছু শিশু যারা একদম মারাত্মক রকমের ব্রেনের কিছু পাওয়ার নিয়ে দুনিয়াতে আসে। আমরা দেখি এরকম ইন্টারনেটে অনেক বেবি আমরা পাই যারা খুব ছোট বয়সে এমন ক্যালকুলেশন করে দিচ্ছে, আনথিঙ্কেবল, একটা প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষেও সম্ভব না। কিছুদিন আগে আমি দেখলাম যে গুগল একটা ছেলেকে, ইন্ডিয়ান, সম্ভবত ইন্ডিয়ান ছোট একটা ছেলে, আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম, অবাক হয়ে গেলাম যে এত ছোট বাচ্চার মধ্যে আল্লাহ এত এত সুন্দর একটা বিষয় দিয়ে দিয়েছে। সো এগুলো ঠিক আছে, কিন্তু আপনি যেগুলো বলছেন সেগুলো তো পুরোপুরি মানে প্যারানরমাল। তারপরে আর কি হয়, এগুলোই কি র্যান্ডম চলতেছে নাকি রিসেন্টলি আরো কিছু হয়েছে?
না, এই বছরে শুধু 2-3টা ঘটনাই ঘটছে, যে একদিন মার খেলো সবে বড়তে রাত্রে গেল, এটাই ছিল লাস্ট ভাত রান্না করলো এ বছরের শুরুতেই 26 জানুয়ারি ছিল সেটা। আর মাঝে একটা ঘটনা ঘটছে যে আমাদের 6 তলা একটা ম্যাডাম ছিল, আছে এখনো, হাফেজা ম্যাম, তো ও আমার মেয়েটাকে খুব আদর করে। তার আগে ঘটনা হচ্ছে কি, হাফেজা ম্যামের কাছে আমি গেলাম, গিয়ে আমার কিছু কথা ছিল, আমি কথা বললাম, সে বলতেছে ম্যাম আপনি বাসা চলে যান, যেহেতু আমি ওখানে টিচার ছিলাম আমি একটু নিচে যাবো, সে থাকে 6 তলা আমি থেকে 7 তলা। তো আমি 7 তলা চলে আসলাম, সে আমার সামনে দিয়ে নিচে চলে গেল। আমি বাসায় ঢুকার পর আমার মেয়ে বলতেছে মা আমি ও ম্যামের সাথে দেখা করবো, যেহেতু আদর করে ছোট বাবু। আমি বলতেছি না তুমি যেও না, ম্যাম তো বাসায় নেই। বলে না আমি যাবো। ও দরজাটা খুললো, গেটের মানে মেন গেটটা খুললো, খোলার পরে সে খুব ভয় পাইলো আর স্টিল দাঁড়ায় আসছে এখান থেকে আর নড়তেছে না। তো আমি বলতেছি এদিকে আসো এদিকে আসো, কি হয়েছে তোমার, কি আমাকে বলো। তো বলতেছে আমি দেখলাম হাফেজা ম্যামকে উপর থেকে নিচে চলে যায়, আমি কিন্তু ম্যামকে নিচে নামাই দিয়ে আসছি, আমি ওকে নিচে নামাই দিয়ে আসছি। আমি 7 তলা উঠে গেলাম আর আমার মেয়ে দরজা খুলে দেখতেছে যে হাফেজা ম্যাম উপর থেকে নিচে যাচ্ছে, মানে আমাদের বাসার ফ্লোর থেকে ম্যামটা নিচে দিকে নামতেছে। আর সেও বের হয়েছে ম্যামের সাথে দেখা করার জন্য। আমি বললাম যে তাহলে তুমি এখন ঘাবড়ায় গেলে কেন, ম্যামের কাছে যেতা? বলে কি ম্যামের চেহারাটা কেমন একটু ভয়ঙ্কর ছিল,
আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। আমি তো পাগল হয়ে যাচ্ছি, বিলিভ মি, ডর করতে এসে আমি এখন খুব সাধারণ জিনিসকে মনে করেছি সবকিছু বোধ হয় প্যারানরমাল। ওকে, আমি ফিরে আসতেছি প্রিয় শ্রোতা মাত্র 5 মিনিট পরে, ঠিক রাত 12টায়, এই গল্পের কন্টিনিউটি নিয়ে। আর আপনারা হন্টেড লাইফ দেখার জন্য আমাদের পেজ অ্যাক্টিভ থাকবেন। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dor3। আমি আবারও বলছি www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ কল ডর টিম। পেজটি আছে ডর নামে, পিছিয়ে রাত 12টায়।
ডর মানে ভয়।
ডর ইক্লিপস। সময় রাত 12টা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ডোর ইক্লিপস হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আজ কি প্রিয়া আছি আপনাদের সঙ্গে এবং রেখা ভাইও আছে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা জানেন, প্রায় 300 পর্বের কাছাকাছি হয়েছে অনুষ্ঠানটি, এবং এই প্রথমে অনুষ্ঠানটি একটি বই বাজারে আনতে যাচ্ছে, যে বইটি ন্যাশনালি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। বাংলা এবং ইংরেজি মিলিয়ে একটা বই করা হয়েছে। বইটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং যারা দেবেন তারা সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা। এবং বইটি সম্পর্কে আমরা যেটা বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে বইটি একবার পড়ে দেখা উচিত। তো আপনি যদি বইটি ঘরে বসে সংগ্রহ করতে চান, ফোন দিতে হবে rokomari.com-এ। আমাদের ফোন নম্বরটি হচ্ছে সেক্ষেত্রে 16297। আমি আবারও বলছি 16297। জলদি জলদি অর্ডার দিতে হবে, কারণ খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। ওকে, আমরা যে গল্পে ছিলাম ওরা কথা না বাড়ি আবার ফিরছি। জি, তারপর কি হলো?
আমি বললাম যে তাহলে তুমি এখন ঘাবড়াই গেলে কেন? আমার কাছে যেটা বলে কি ম্যানেজ হাতে কেমন একটু ভয়ঙ্কর ছিল, এটাই ছিল লাস্ট ঘটনা।
আপনি পড়াশোনা করেছেন কত পর্যন্ত?
অনার্স।
অনার্স মানে কোন সাবজেক্টে?
সমাজ কল্যাণ।
ওনার দ্বারা তো আসলে মানে যেখানে অজপাড়াগা থেকে একজন এখানে এসছেন, সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে তার জায়গা থেকে হয়তো বিষয়গুলো মানে নর্মাল জিনিস কিনে আপনার মনে বানিয়ে ফেলেছেন, বাট উনি তো মানে কিভাবে কি রেজা ভাই আপনি বলেন।
আরেকটা কথা বলি, আমি একজনের সাথে কথা বলছিলাম, মানে ফোনের মাধ্যমে আলাপ করছিলাম, বাবু দেখায় নাই, তো উনি আমাকে বলতেছে যে এটা পেটে ঠিকই সমস্যা হয়েছে, এটা তোমার কারণে তোমার বিয়ে হয়েছে। আমি যখন মানে অ্যাডাল্ট হচ্ছি, আমার মা বলতো আমার নাকি কোনো কিছু প্রবলেম হয় বা সে কিছু ফিল করতে পারে, ইভেন আমার হাজব্যান্ডও এটা বলতো যে তুমি এগুলি এগুলি করো ঘুমের মধ্যে, মা যেগুলি বলতো সেগুলি আমার হাজব্যান্ডও বলতো। তখন আমার একটু বিশ্বাস হতো যে একই কথা তো দুজন বলতে পারে না।
আমাকে একটু বলেন তো রেজা ভাই, যদি ওনার জায়গা থেকে জিনদের কি বাচ্চা জন্ম দেবার মানুষের সাথে সংস্পর্শে এসে শারীরিক সম্পর্কে
সংস্পর্শে এসে
বাচ্চা দেবার কোনো ক্ষমতা আছে
কিনা? কিন্তু বাচ্চা কখনো হবে না, বাচ্চা হয় ইম্পসিবল।
এটা আপনি কিভাবে ইম্পসিবল বলতেছেন? আমাদের বলি যে ডকুমেন্ট কি বলে, রিসার্চ কি বলে,
হচ্ছে বিলকিস আমার বিয়ে হয়েছিল সুনাথার সাথে,
বিলকিসানি গিয়েছিল, মানুষ ছিল,
মানুষ ছিল, এবং বিলকিসানের যে মা ওনার বাবা মারা যাওয়ার পর আবার বিয়ে হয়েছিল জিনের সাথে, কিন্তু বাচ্চা কখনো হয় নাই। এখানে বুঝে যে বাচ্চা আগে কিন্তু বাচ্চা খেয়েছে না 10-12টা বাচ্চা।
এটার প্রুফ কি মানে আপনি যেটা বললেন এটা কি কোনো
হাদিসে আছে? আপনি যদি বুখারি পড়েন পাবেন, আবু দাওয়াতে পাবেন, তিরমিজিতে পাবেন এই ধরনের হাদিস। হ্যাঁ, যে বিলকিসানের ঘটনা নিয়ে বিশাল কথাবার্তা আছে। জিনের সাথে যে মানুষের সম্পর্ক হয় বাচ্চা হয় না,
কিন্তু দ্য বিফোর মুভিতে আমরা যেটা দেখি ওখানে তো জিন দিয়ে এক ধরনের দেখাচ্ছে যে জিনের বাচ্চা হয়।
না না, বাচ্চা হয় না, কিন্তু জিনের একটা লোক বিয়ে করে জিন দিয়ে।
এক্স্যাক্টলি, ইউসুফ বিয়ে করে এবং
ইউসুফ থাকে। হ্যাঁ, এবং কিন্তু হয় না,
না বাচ্চা হয়,
বাচ্চা
উনি একটা জিনকে বিয়ে করে, জিনটাকে দেখানো হয় না শটে এবং বাচ্চাটাকে দেখানো হয় শটে, এবং ওটি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে হাস্যকর শট। এছাড়া দাবি করে রাগাগুলো আমার কাছে খুব ভালো লাগে,
আমার খেয়াল নেই,
খুব ভয়ঙ্কর একটা বাচ্চাকে দেখানো হয়।
ভয়ঙ্কর?
হ্যাঁ,
কেমন স্বপ্ন দেখাইছে নাকি?
না না, রিয়েলি দেখাইছে, শর্টে দেখাইছে, দা বিফোরে। আপনি আবার দেখেন মুভিটা,
আমার খেয়াল ওখানে
ইউসুফ আসলে জিনকে বিয়ে করে, নাম হচ্ছে রাখাল, একজনই থাকে ওই গ্রামে, বাকি সবাই জিন।
জিন অত্যাচার করে লোকটাকে, যে লোকটা একা থাকে, ওর ওয়াইফ জিন,
ওর ওয়াইফ হচ্ছে
তোর কাছে যখন ট্রিটমেন্ট নিতে একটা মানুষ, সে বললো আমার ওয়াইফ আছে, ও জিন, ও তোমাকে হেল্প করতে
পারে। মানে ওয়াইফ তো ওকে খুব লাভ করে, এবং তারপর পরবর্তীতে দেখা যায় অন্য স্টোরি, কিন্তু ওনার একটা বাচ্চা থাকে। হ্যাঁ,
যাই হোক, আমার জানার মতো জিনের বাচ্চা হয় নাই, নর্মালি সাধারণ মানুষ সাথে দিন বিয়ে করলে বাচ্চা।
দ্বিমত আছে কিন্তু বিষয়গুলো নিয়ে, এক ধরনের আলেম যারা আছে মনে করেন যে এটা বিয়ে করা হয়, বিয়ে সম্ভব, আরেকজন আমার মনে হয় বিয়েও সম্ভব।
জিন যে মানুষকে ভালোবাসতে পারে এটা নিয়ে সবাই বিশ্বাস করে, যেহেতু ভালোবাসা হতে পারে অনেক কিছু হতে পারে। এখানে আসলে কিছু কিছু ব্যাপার থাকে জিনদের ব্যাপারে বা এই অশরীরি জগতের ব্যাপারে, অনেক কথা কিন্তু এখনো হিডেন, এটা আস্তে আস্তে ডরের মাধ্যমে মানুষ জানতে পারবে আমি মনে করি। আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো কতটুকু অথেন্টিক একটু মানুষ রিসার্চ করে দেখুক,
এবং আমরাও যে সবকিছু জানি বিষয়টা এরকম না, আমরা প্রয়োজনে জানার চেষ্টা করছি। আপনারা জানেন যে ডরের একটা ক্লোজ গ্রুপ আছে, ওখানে ডর নিয়ে অনেকেই মতামত দেন, ওখানে শুধু তাদেরকেই অ্যাড করা হয় যারা এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেন। আমি ওখানে অনেক সুন্দর সুন্দর পোস্ট পাই, আমি নিজেও এত কিছু জানতাম না। হ্যাঁ, এবং মানুষ এত কিছু বিষয় নিয়ে, প্যারানোর বিষয় নিয়ে স্টাডি করে। তো তাহলে বাচ্চাটার বিষয় নিয়ে আপনি কি বলবেন? এটা কি আসলে সম্ভব?
যেগুলো অসম্ভব আপনি ভাবতেছেন সেগুলো কোনো না কোনো দিন সম্ভব হয়ে যাবে। যে আজকে থেকে 10 বছর আগে অসম্ভব ছিল তা বর্তমানে সম্ভব। আমার যতটুকু মনে হয় বেসিক্যালি আপু, ও টিভি থেকে শুরু, এগুলো টেলিভিশন দেখে দেখে
শুরু। আর
ছবিটা আমাকে দেখাতে পারবেন?
বাচ্চার ছবিটা?
না,
ছবি নাই, কিছু তো নাই। তো যতটুকু আমি মনে করি আপনার বাচ্চাটা বিশ্বাসের বাচ্চা, বিশেষ এই যে কবিরা বলছে আপনার সমস্যা, এগুলো সমস্যা টমস্যা কিছুই না, এগুলো ভুলে যান,
এটা ভুলে যান,
বিশেষ একটা বাচ্চা। সেই বাচ্চা আল্লাহ একটা বিশেষ রহমত।
চারটা জিনিস আল্লাহর রহমত, একটা হচ্ছে মেয়ে, আরেকটা হচ্ছে মেহমান, আরেকটা হচ্ছে বৃষ্টি, আরেকটা যেন কি বলা হয়েছে, তিনটা জিনিসই বলা হয়েছে।
তো আপনার মেয়ে একটা বিশেষ মেয়ে, যার ধরুন আপনাদের একসঙ্গে উন্নতি হবে, তার জন্য হবে। আপনার মেয়ের জন্মার পর আপনি চিন্তা করলেন আপনার হাজবেন্ডের অনেক লাভ হয়েছে,
আমার লাইফে পুরোটা চেঞ্জ আসছে, চেঞ্জ আসছে হওয়ার পরে।
তো আপনি তাকে কখনো দিন ভূত নিয়ে চিন্তা, সে যা করতে হয় করতে দেন, তাকে তাকে বাধা দিবেন না, তাকে ইন্সপায়ার করবেন, ঠিক আছে বাবা তোমার সাথে খেলতে আসছে খেলো, আমাকে একটু দেখাও, আমি একটু খেলতে চাই, ইন্সপায়ার করবেন তাকে। তাকে কখনো বলবেন না যে কবিরাজ দেখাও, এই যাও সেখানে যাও, কোনো দরকার নেই।
কিন্তু ক্ষতি যদি করে,
ক্ষতি এখন মতো করা নেই, আগামীতে করবেন ইনশাআল্লাহ।
আমার ব্যাপারটা হচ্ছে আমি এখানে আসার একটাই কারণ, যে যেহেতু আমি বুঝতে পারছি প্যারানর্মাল টাইপের কিছু একটা হবে, আসার কারণ এটাই যে আমরা দুজন দুই জাতি, আমি মানুষ, সে আগুন বা যেটা কিছু হোক সে ওই তরি। তো আমি যখন একটা বিড়ালকে পুষবো, তাকে আমি যতই দুধ দেই কাটা দেই, সে যখন একটা ইঁদুরকে দেখবে তার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দেখাবেই। তো আমি তাকে যতটুকুই আমার মেয়েকে বলি যে তুমি ভালো হয়ে থাকবা, ভালো হয়ে থাকবা, তারা যে তাদের যে নেচারটা, সে নেচার থেকে তো তারা বাহির আসবে না।
এখন যদি
আমার মেয়েটা যদি কোনো প্রবলেম,
এখন এমন করা হয় যদি কেউ গেলো চেষ্টা করলো ওই চিন্তাকে ভাগানোর, যদি সে আর বেশি অ্যাগ্রেসিভ হয়ে আপনার যা উন্নত ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলে, তখন আপনি কি করবেন?
এটাই হইতো স্যার, কারণ আমি যখন প্রথম বুঝতে পারলাম যে ও খেলা করে, ও আসলে গল্প করে, আমি দিন দিয়ে দেখতাম বুঝতাম যে সে এখানে কয়েকজনের সাথে আসতে, সে গল্প করতেছে অন্ধকার রুমের মধ্যে, মামুনি তুমি ফ্যান চালায় চলে যাও, সে কারোর সাথে কথা বলতেছে আমি টোন শুনতেছি, মানে তার ভয়েসটা আমি বুঝতে পারছি না। যখন আমি যখন ওরে আমার সাথে সাথে রাখা শুরু করলাম, তখন ব্যাপারটা হলো এরকম যে ওর সাথে সাথে আমি এখন ডাইরেক্ট বলি যে ওর আমার সাথে আছে, আমার কিসের ভয়, এটা ডাইরেক্ট বলা শুরু করলো। তারপর যখন ওকে আমি আরেকটু চোখে চোখে রাখা শুরু করলাম, রুকিয়া শোনানো শুরু করে দিলাম, তখন ও যে মারটা শুরু করলো। তারপর ওকে আমি আরেকটু ভালোভাবে মানে সবসময় হাত ধরে রাখার চেষ্টা করি, তারপরে কি বললো চলো আমাদের সাথে চলো, আমি যত শক্ত হই ওটা আরো বেশি।
রাইট, সেটা তো হবেই, আমরা যখন একটা অসুখের উপরে যখন আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি সেটা কিন্তু সাইড ইফেক্ট আছে।
মানে এটা একটা ট্রিটমেন্টের সিস্টেম, যেখানে কালাম থাকবে, দোয়া থাকবে, হাদিসের দোয়া অথবা কালাম, এবং এমন কোন স্পষ্ট শব্দ যেটা স্পষ্ট হতে হবে, যেটা অস্পষ্ট না। অনেক সময় আরবি আরবির সাথে উর্দু মিশাই ফেলে, বেচাই ফেলে, গান বানায় ফেলে। তো রোকেয়া শরিয়া যেন আমরা ছাড়বেন, এত অর্থগুলো বুঝে নেবেন যে কি চাচ্ছে, মানে এই দোয়াতে কি বলা, বাচ্চার জন্য কি এটা ভালো। তারপর
যে চ্যানেলের কথা বলছিল সেখানে সারাদিন কাবা শরীফ দেখানো হয়, এবং হচ্ছে হলো ওখানে সারাদিন হচ্ছে
আপনার কি এমন হতে হচ্ছে, জাস্ট কোশ্চেন, এগুলো এগুলা কমন কোশ্চেন, যদি কোনো ছোট বাচ্চাকে জিন প্রজেক্ট করে হঠাৎ করে তার ঘুম হচ্ছে না সারা রাত, এমন হয়
না? এরকম হয় না, মানে ব্যাপারটা এরকম যে ও ঘুম থেকে উঠে বসে থাকে, মানে গালে হাত দিয়ে, গালে হাত দিয়ে ঘুমাচ্ছে,
বেশি দেরি হচ্ছে, এরকম হচ্ছে তার ঘুমাতে অনেক দেরি হচ্ছে, এরকম হয়? আচ্ছা, টয়লেটে কি বেশি সময় কাটায়?
কাটানোর চেষ্টা করে আমি দেই না।
মিররের সাথে কথা বলে?
হুম, অনেক।
আচ্ছা, এক সিঁড়ি ঘরে একা একা উপর উঠতে ভয় পায়? ঘরে বলতেছে আমার সাথে ওরা আছে, ভয় নাই, শোনে, কিন্তু যখন সিঁড়িতে তাকে দিবেন যে একা একা ছাদে যাও, সে ভয় পায় কথাবার্তা, আপনাকে গালি গালাজ করে,
মানে প্রথম যখন সাততলায় উঠেছিলাম তখন সে ভয় পাইতো, পরে ধীরে ধীরে শিখে গেছে।
যেহেতু ক্ষতি সে করে নাই, আশা করি আল্লাহ যদি চায় তার সে ক্ষতি করবে না। আপনি ভালো কোন আলেম দেখান যে অরিজিনালি জিনবোধ ভাগাতে পারে, কিন্তু খুব সাবধানে থাকবেন। অনেক সময় অনেক লোক আছে যে ভাগানো নাম নিয়ে চলে আসবে, বন্ডামি করবে, এমন কাউকে যান যে আপনি পরিচিত জর্জেনি কাজগুলো পারে, এবং উনি যে সাজেশন দেন সেটা আপনি মেনে নেন। এবং সবার আগে প্রথম এবং প্রধান কাজ, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান, মেডিসিন নেওয়ার দরকার না, ছোট বাচ্চা যেহেতু, জাস্ট যান, পরামর্শ নিয়ে আসেন।
আচ্ছা রেজা ভাই, আমি এখানে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম, তাকে দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা বাচ্চার এই যে বিষয়টা, সেটা আদৌ সম্ভব কিনা সায়েন্সের জায়গা থেকে, প্যারাসাইকোলজি বা সাইকোলজির জায়গাটা থেকে। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টা, দুইটা বিষয় আমি আপনার কাছ থেকে স্পেসিফিকলি জানতে চাই। একটা হচ্ছে যে ভাত রান্নার বিষয়টা, এটা জায়গা থেকে আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন? আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা মা আছে, উটের পিঠে চলে যাব, এটা আসলে কিভাবে আপনি বিষয়টাকে ব্যাখ্যা করবেন? আপনার জায়গা থেকে বিষয়টা যৌক্তিকভাবে যদি বলেন তাহলে এটা কিভাবে সম্ভব?
ধন্যবাদ। মাত্র 3 বছরের মেয়েকে যে কাহিনী শুনলাম, অতি কাহিনী। আমাদের কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, এই ব্যাপারগুলি কি 3 থেকে 4টা রূপে আমাদের মানসিক রোগ তৈরি করে, যেটা আমরা অলৌকিক বা প্যারানর্মাল বলি। একটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে ডিসোসিয়েটিভ স্টেট, আরেকটা হচ্ছে পজিশন সিনড্রোম, আরেকটা হচ্ছে ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার উইথ প্রক্সি, এটা হচ্ছে প্র্যাকটিশিয়াল ডিসঅর্ডার উইথ প্রক্সি। কনভার্সন ডিসোসিয়েশন যেটা বলি সেটা কিন্তু সে জানেও না যে এটা হচ্ছে, এটা অবসতন মন থেকে হয়ে যায় কোন একটা কনফ্লিক্ট স্টেজ থেকে, এর মাঝখানে হচ্ছে এই যে ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার।
তিন বছরের মেয়ের ক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব?
এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফিক্টিশিয়াস ডিসঅর্ডার প্রক্সি। যেমন আমি কালকে আপনি যে রোগীটা পাঠাইছেন,
আচ্ছা তার আগে আমি একটু আমি যেহেতু প্রসঙ্গটা টেনে নিয়ে আসলাম, এই ফাঁকে একটু আমাদের লিসনারদেরকে বলে নেই, নাহলে বুঝতে পারবে না। প্রিয় শ্রোতা, একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি আমি এবং তাজুল ইসলাম দুজনে মিলে, আপনাদেরকে আমরা পুরো বিষয়টা কমপ্লিট করার পরে আমরা ফেসবুকে বিষয়টা পাবলিশ করব। এটা আসলে এন্টারটেনমেন্টের জায়গা থেকে আমরা নিয়ে নিই, খুব সিরিয়াসলি নিয়েছি এবং সে বিষয় নিয়ে হয়তো ডক্টর আব্দুল ইসলাম আপনাদেরকে ভবিষ্যতে বলবেন আর কি। হ্যাঁ,
কিন্তু একটা ডিসঅর্ডার আছে ফিক্টিশিয়াস ডিসঅর্ডার প্রক্সি। প্রক্সি মানে হচ্ছে আমরা তো জানি একজন একজনকে প্রক্সি দিয়ে করানো। হ্যাঁ, এই মাই সম্ভবত অসুস্থ, এটা আমি অনুমান করতেছি, সম্ভাবনা সংসার করে এমন কিছু করানো হয় যেটা মনে হয় যেন সন্তান করছে বা সন্তানের উপর আরো আচরণ করে এটা করছে, এটাকে আমরা বলি ফিক্টিশিয়াস ডিসঅর্ডার প্রক্সি। এবং মা হয়তো এই জিন ভূত বা অতেন্দ্রীয় কিছুতে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের অনেকটা অংশ সে হয়তো মেয়ের ভিতরে সরবরাহ করতে পেরেছে বা মেয়ে তার মানে ঘনিষ্ঠতার কারণে বা অ্যাটাচমেন্টের কারণে সেটা অনেকটা গ্রহণ করেছে এবং সে তাকে অনেকটা হিপনোটাইজার মতন করে আমরা তো বলি আমরা অনেকটা স্মরণ কথা বলি, অনেক কথা বলতে হয়। আমাদের ডায়াগনোসিস এটা হচ্ছে ফিক্টিশিয়াস ডিসঅর্ডার উইথ প্রক্সি, অর্থাৎ মাই অসুস্থ মায়ের কাছ থেকে এটা পাচ্ছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ।
আমরা মাত্র 4 মিনিটের বিরতি নিচ্ছি, প্রিয় শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকবেন।
ডর মানে ভয়,
ডর এক্লিপস। আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর এক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আজ কিউভিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রেজা ভাই আর একজন গেস্টকে এই মুহূর্তে আমি ওয়েলকাম করবো। আপনার নামটা বলতে কোনো সমস্যা আছে পরিচয়?
জি ভাইয়া, আমি সুমন।
সুমন, আপনি এসেছেন শনি রাখা থেকে?
জি, আমি শনি রাখা সুপারমার্কেট থেকে।
রাইট, আপনি বিজনেসের সঙ্গে জড়িত আছেন?
জি জি।
বয়স হচ্ছে আনুমানিক 24?
জি।
ঠিক আছে, বলেন কি বিষয়?
আমার সাথে একটা ঘটনা প্রায় 3 বছর যাবৎ ঘটতেছে। এটা শুরু হচ্ছে আরো বছর তিনেক আগে। প্রতিদিন রাতের মতো আমি সেদিন রাতেও ঘুমাইছি, ওইদিন ঘুমানোর পরে ঠিক 3:12 দিকে আমার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙে হলো চিৎকারে। আমি স্বপ্নের মধ্যে খেয়াল করতেছি যে ঘরের মেইন দরজা দিয়ে কিছু একটা ঘরের মধ্যে প্রবেশ করতেছে, ছায়াকৃতি। জাস্ট এটা শুধু স্বপ্নে, মানে বাস্তবে না। আমি সেটা দেখে ওটার দিকে তাকিয়ে আছি। আমি স্বপ্নের মধ্যেই ফিল করতেছি যে কিছু একটা আসতেছে। আমি নিচে ফ্লোর করে শুইতাম আর আমার বাবা ছোট ভাই ওরা আবার খাটে শুইত। আমি নিচে একা, তো আমি ভালো করে দিকে তাকিয়ে আছি, এটা কি আসতেছে। ওটা আস্তে আস্তে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো জিনিসটা। আমি এটা খেয়াল করতেছি স্পষ্ট। তারপর ওটা পার থেকে আমার পায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে, মানে পায়ের সামনে থেকে দাঁড়িয়ে। তখন আমি চিৎকার দিই আর সেই চিৎকারে ঘুম ভেঙে যায়।
মানে ঘুমের মধ্যে চিৎকারটা কি পারেন? আচ্ছা,
ঘুমের মধ্যে চিৎকার দিয়েছে। পরে আমার বাবা ছোট হয়ে উঠছে, বলে কি হয়েছে। বললাম এই সমস্যা। পরে বললো যে না, এগুলো কিছুই না, হয়তো স্বপ্ন খারাপ দেখছো বা উল্টা পাল্টা এই জন্য। পরদিন সকালে এটা ভুলেই গেলাম। 8-10 দিন পর আবার একই ঘটনা। তো 8-10 দিন পরে যেটা হচ্ছে সেটা ঘরে দরজানা, ঘরের যে জানালা, যে জানালার গ্লাসটা একটু খোলা ছিল, তো তখন খেয়াল করতেছি যে জানালা দিয়ে কিছু একটা ঢুকতেছে। সেটা ছায়া, মানে কোনো চেহারা বোঝা যাচ্ছে না স্পষ্ট। তো এটা কিরকম ভাবে আমার পায়ের সামনে দাঁড়াইছে জিনিসটা, দাঁড়ায় আমার টাচ করার চেষ্টা করতেছে। তো ওই টাচ যখন করতে আসে তখনই আমি চিৎকার দিই ভয়ে, তখন আর ঠিক থাকতে পারি না। তো চিৎকার দেওয়ার পরে রাতে আমি আর ওই রাতে ঘুমাইতে পারিনি। আমার বাবা আমার সাথে সারা রাত জেগেছিল। ওই যে প্রথমবার এবং দ্বিতীয়বার দুটো, মানে দুইবারই হয়েছে রাত্রে 3টা বা 4টার মধ্যে। তো এইভাবে প্রায় আমার 5-6 বার হয়ে গেছে, বসেখানিকের মধ্যে 5-6 বার হয়ে গেছে। যেমন 2 মাস এক
মাস সময় কি পায়ে হাত দিতে চায়?
জি জি জি। তো এইভাবে বসেখানে গেল। তো এটা আর কোনো সমাধান পাইতেছি না বা সমাধানের চেষ্টাও করি না। তো বাবা বুঝায় যে এটা কিছুই না, হয়তো ওই ভূতের ছবি টবি দেখো, সেই জন্য।
দেখতেন নাকি আপনি?
না, তখন কোনো ভূতের ছবি টবি দেখতাম না। তখন হয়তো আমার দর্শন হয়তো মাঝে মাঝে,
মাঝে
দর্শন হয়তো। এভাবে বসেখানে ঘটার পরে আমার বাবা এক হুজুরের কাছে নিয়ে গেল নারায়ণগঞ্জ। তো সেখানে যাওয়ার পরে হুজুর এগুলো সব শুনছে, শুনে বলতেছে যে এটা কিছু না, এটা মনের ভয়, তুমি একটা কাজ করবা, তুমি প্রতিদিন ঘুমানোর সময় সুরে ফাতিহা, সুরে ইখলাস এগুলো পাঠ করে ঘুমাইবা এবং আয়তুল করতে পরে শরীরে ফু দিয়ে ঘুমাইবা। আবার উনি আবার একটা তাবিজ দিয়েছিল আর কিছু আরবি লিখে দিয়েছে, বলছে এগুলো পানিতে ভিজিয়া কিছু খাওয়া, আর আরেকটা আরবি লিখে দিয়েছে, বলছে এটা বিছানা নিচে রাখবা। এইভাবে উনি দেওয়ার পর আমি মাসখানেক এগুলো ব্যবহার করতেছি, কোনো সমস্যা হইতেছে না। আর আমি তখন যখনই আমার খেয়াল হয় রাতে ঘুমানোর সময়, আমি দোয়াদুর পাঠ করে তারপরে শুই। তো এইভাবে তো সবসময় খেয়াল থাকে না, অনেক সময় দোয়াদুর পাঠ না করে ঘুমায় যায়। তো এইভাবে উনি এক দেড় মাসের ওই যে তাবিজ গুলো এক দেড় মাস পরে এগুলো সব আবার কোথায় গেছে বলতেও পারি না। এক দেড় মাস পরে আবার সেই চিৎকার। পরে একটা সময় আমার আব্বা বলি বাসাটা ছেড়ে দিই, হয়তো বা বাসার সমস্যা। তো ওই বাসা ছেড়ে আমরা অন্য বাসায় গেলাম ওই এলাকায়। তো যে বাসায় ঢুকছি, বাসায় ঢোকার ঠিক যেদিন বাসায় মানে গেছি আমরা, ওই দিন রাতেও একই ঘটনা আমি চিৎকার দিয়েছি। তা আমার বাবা বলে যে এটা কেমন ব্যাপার, প্রতিদিন রাতে চিৎকার দেয়, কারণটা কি কি দেখো? পরে আমি ওনাদেরকে এত বুঝিয়ে বলি, বলে না এগুলো মনের ভয়, তো এইগুলো বাদ দে, প্রতিদিন রাতে সুরা হাইতুল করছে পরে শরীরে ফু দিয়ে ঘুমা। এভাবে বছর খানিক বছর দুয়েক যেতেছে, মাসের ভিতরে দুইবার হয় কখনো। তবে এটা যেদিন হয় তার চার দিন পাঁচ দিন খুব আতঙ্কে থাকি যে এই বুঝি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। আর যখন চিল্লান তাদের চোখের সামনে খারাপ কিছু হইতে হয়, সেই জন্য চিল্লান
ঘুমটা যখন ভাঙে তখন কি শরীর ঘাম?
হ্যাঁ হ্যাঁ, শরীর কাঁপতে থাকে, আমার শরীর তখনও কাঁপতে থাকে। আর আমি বলি নাই যে যেটা হলো যখন প্রথমবার চিল্লানি দিয়েছে আমার বাবাই আমাকে ধরছে, তারপর আমি চিল্লানি থামছে। তো যখন আমি বিয়ে করছি তখন এই ঘটনাটা আমার ওয়াইফকে আমি বলি নাই। তো বিয়ের প্রায় আট দশ দিন পর এরকম একদিন রাতে আমি হঠাৎ অনেক জোরে চিৎকার। তো আমার চিৎকার আমার ওয়াইফ ও চিৎকার, ও ঠিক কিছু না বুঝে চিৎকার করতেছে। তারপর বললো যে কি হয়েছে, বললাম যে ওই সমস্যা। পরে ও একই কথা বললো যে হয়তো ও মনের ভয়, দাদুর পরে ও আবার আমাকে ফু দিয়ে দিল, ও ঘুমাইছে। ও আগে পরে কখনো এই সব ধরনের স্বপ্ন দেখে নাই আমার ওয়াইফ। ও যে আমাকে বললো ওর সাথে দেখতেছে ওকে ছায়াকৃতির কিছু একটা আমাদের যে বারান্দা, সেই বারান্দার গেটের সামনে দাঁড়িয়ে ওকে লক্ষ্য করে বলতেছে যে তুই ফুদিলে লাভ হবে না কোনো, মানে এরকম কিছু বোঝানোর চেষ্টা করতেছে যে এটাতে কোনো লাভ হবে না, যাতে দাদুর খরচ আমি এখানে আছি এখানেই থাকবো। তা আমার ওই ফেলে আগে বলতেছে যে তুই এখান থেকে যাবি নাকি তোরা মারমো। পরে ও ঘরে একটা হাতের সামনে লাঠি ছিল, আমাদের ঘরে একটা বেতের লাঠি ছিল, তো লাঠিটা ওদিকে ফিক্কা মারছে, মারার পরে জিনিসটা ভ্যানিশ হাওয়া হয়ে গেছে
স্বপ্নের মধ্যে।
জি, স্বপ্নের মধ্যে হাওয়া হয়ে যাওয়ার পরে আর আমার দেখে না, ঘুম ভেঙে গেছে একটু পরে। পরে আমাকে স্বপ্নের কথাটা বললো, তা আমি ঠিক বুঝলাম না এটা ওর সাথেও তো বললো যে এরকম ধরনের স্বপ্নটা আমি কখনোই দেখিনি, যদি ঘুমিয়ে ওইটা লাইট মুটি কিছু মারে না, ওইটা ওইটার মধ্যে ছিল। আর কিছুদিন যাওয়ার পরে এই সাত আট মাস আগের ঘটনা, রাতে ঠিক বারোটার মতো বাজে, আমি আমার ওয়াইফ আমরা শুয়েছি, তো টিভি বন্ধ, ফ্ল্যাগ সকেট থেকে খুলে রাখছে। রাতে ঠিক তিনটে সাড়ে তিনটার দিকে টিভি চলতেছে, আওয়াজ পাইতেছে, আমার ঘুম ভাঙছে। ওইটা আমি আবার টিভিটা বন্ধ করছি, কিছু না ভাবি। সকালবেলা ওইটা আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে তুমি টিভি ছেড়ে ঘুমাইছিল কেন? বলতেছে না আমি তো টিভি ছেড়ে ঘুমাইনি, আমি তো ওই সাথে সাথে ঘুমাইছি, আমি তার পরে ওইটা টিভি ছাড়িনি। এটার কোনো ব্যাখ্যা পেলাম এটা কি কারণে হইলো যে টিভি চলতেছে। তো গত ছয় মাস এখন পর্যন্ত যা হইতেছে সেটা একদম মানে সহ্য করার মতো না। এরকম সেটা হচ্ছে এরকম ভয় পেয়ে তো আমার বউ বলতেছে তুমি রাতের বেলা বারান্দা গ্লাস, বারান্দা যে গ্লাস এগুলো সব লক করে শিবা। রাতে অনেক সময় আমি উঠি, উঠার পরে আমি আবার ওই বারান্দার একটু হলো দিকে একটু উকি দিই, ঠিক যখন উকি দিই তখন খেয়াল করি খাটের নিচ থেকে একটা কালো বিড়াল বের হয়ে গেছে। তো এরকম মানে দু তিনবার দেখার পরে ভাবছি হয়তো বিড়াল আগে ঢুকে ছিল। তো কনফার্ম হওয়ার জন্য আমার বললাম যে এটা কি করা যাবে, তো বলে একটা কাজ করি গেট গুট সব লাগাইছে, শোয়ার আগে দেখ বা টর্চ লাইট নিয়ে ঘাটের নিচে দেখো যে কোথাও বিড়াল আছে কিনা। আমরা চেক করেছি, কোনো বিড়াল নেই। ওই দিন ফজরের সময় ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, লাইট মার সার দিয়ে ঘাটের নিচে একটা বিড়াল শুয়ে আছে। তো তখন অবাক, রাতের বেলা গেট লাগানো, এখনো গেটটা লক করা, আমি গেটটা খুলছি বিড়ালটা বের হয়ে গেছে গা
ঘাটের নিচে।
বিড়াল জি ঘাটের নিচে কালো বিড়াল, আর বিড়ালটা এমনিতে কালো বিড়াল দেখা যায় কিন্তু ওই বিড়ালটা দেখলে কেমন একটু গা ছমছম করতো, ভয় করতো।
আপনার ওয়াইফ দেখলো এটা নাকি শুধু আপনি দেখলেন?
না শুধু আমি দেখছি, আমার ওয়াইফ দেখে নাই।
ওয়াইফ তখন কোথায় ছিল?
শুয়েছিল, আমি উঠছি ফজরের নামাজের জন্য। তাই আমি উঠে আগে লাইট মেরে দেখছি, দেখে তাড়াতাড়ি আমি আবার বারান্দার গেট খুলে দিছি, গেট খুলে দিছি, বিড়ালটা সাথে সাথে বের হয়ে গেছে। বিড়াল আর দেরি করে
আপনার উচিত ছিল আমার ওয়াইফকে দেখানো।
জি আমি আসতেছি পরের কথায়। তা আমার ওয়াইফকে বলছি, বলে এটা আবার কিভাবে সম্ভব, তুমি দেখছো কালো বিড়াল, আমি খেয়ে আমি স্পষ্ট দেখছি। এর কিছুদিন পর আবার একই ঘটনা, আমি শিওর হওয়ার জন্য আবার লাইট মারছি, দেখি বিড়াল আমার ওয়াইফকে ডাক দিছে, ও উঠছে। তো ও দেখা ও একদম ভয়ে শেষ, আমরা দুজন খাটের উপর ওইটা, আর তো কোনো মানে বারান্দার যে গেট খুলবো সে সাহস হইতেছে না। এবার তো দুইজনে মোটামুটি ভয় পেয়েছি। পরে বাতি জ্বালিয়া আমাদের রুমের গেট খুললাম, তো বিড়ালটা রুমের দিকে যায় না, যখন বারান্দার গেটটা খুলি তখন বারান্দায় দিয়ে বের হয়ে যায় বিড়ালটা। আমাদের বাড়ির পেছন সে ওখানে অনেক পুরনো একটা বাড়ি ছিল, দিনের বেলা বিড়াল আসতো কিন্তু রাতের বেলা তো আমার রুমের গেটে আটকানো, বারান্দার ওই রান্নাঘরতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এভাবে চলতে থাকে। লাস্ট গত কিছুদিন আগে আমি আমার ওয়াইফ এই রুমে, আমি আবার ওই রুমে, আমি আবার কম্পিউটার চালিয়েছি। আমার ওয়াইফ বললো যে ঘরের মধ্যে মানে কিছু একটা আমি ঘ্রাণ পেতেছি, কেমন একটা পচা ঘ্রাণ। তা আমি পেতেছি একই ঘ্রাণ, ভাবছি হয়তো আশেপাশে কেউ ময়লা টলা ফেলে রাখছে এরকম কিছু। এভাবে ঘ্রাণ পেয়েছি প্রায় দুই থেকে তিনবার, এটার কোনো ব্যাখ্যা উপায় নেই বা এটা জানার চেষ্টা করিনি, ওটাও অবিশ্বাস। গত সপ্তাহে লাস্ট একই ঘটনা, আমি সকালবেলা উঠছি, ওইটা বারান্দায় কিছু গাছ আছে, গাছে পানি দেয়। তখন ওই ওদিনও পানি দেওয়ার জন্য উঠছি, খেয়াল করলাম যে পানি নিচে একটা কালো বিড়াল বের হয়ে গেল, অথচ গেট লাগানো।
সবসময় কালো বিড়ালটাই হচ্ছে,
সেই একই কালো বিড়ালটাই সবসময় কালো, একদম কুচকুচে একটা কালো বিড়াল। বিড়ালটা একদম বড় না, মানে স্বাভাবিক সাইজের বিড়াল, যেটা যেরকম হয় এরকম। ও ভাইয়ের মধ্যে আরেকটা কথা বলে রাখা বলো, এই গত মাসের 5 তারিখে বা 6 তারিখে এরকম একটা রাতে এরকম হয়, চিল্লা নিয়ে উঠছি। তারপরে আমার বাবা আমার ওই নারায়ণগঞ্জে হুজুরের কাছে আগে গেছিলাম, সেখানে আবার নিয়ে গেছে। এর আগের বার হুজুরের সাথে বেশি একটা কথা বলার সুযোগ হয়নি, শুধু বলছে সমস্যা কি। পরের বার গিয়ে দেখি হুজুরের ওখানে আবার অনেক সিরিয়াল, মানে ওনার ওখানে আবার টোকেন দেয় মানুষকে, 1 নম্বর 2 নম্বর এভাবে অনেকগুলো টোকেন। আমরা অনেক পরে তো খেয়াল করতেছি হুজুর কিভাবে কি করে, তো সবকিছু খেয়াল করে আমার মনে হলো যে না, হুজুর এটা কিছুই পারবে না, হুজুরের শুধু মানুষের কাছ থেকে টাকা আদায় নিতেছে। সমস্যাটা উনি ভালোভাবে শুনেও না, একটু শুনিয়ে বলে 1000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে। তো ওইটা দেখে আমি আমার আব্বারে বললাম যে না, দরকার নেই এখানে থাকার, আপনি আইসা পড়েন। ওখান থেকে আইসা পড়ি গত মাসে, তো গত মাসে আইসে আমি ট্রাই করি যে এবিসি রেডিওতে আমি ঘটনাটা পাঠাই, যদি
বিড়াল ঘটনা কিন্তু নতুন না,
বিড়ালটা কমন, আমরা লাইভে গেছিলাম নারায়ণগঞ্জ,
সেখানে আমরা দেখলাম অন্ধকারের মধ্যে ওইখানে একটা বিড়াল
কিছু ছিল না, ঠাস করে কোথায়
থেকে বিড়াল চলে আসলো। বিড়ালের রূপটা নেওয়ার ব্যাপারে তো আমাদের কোথাও কোনো ওই ধরনের রিলিজিয়নের জায়গাটা থেকে কোথাও
কথা বলা আছে,
কুকুরের কথা আছে, সাপের কথা আছে,
এটা বলা আছে তার যে কোনো রূপে নিতেও পারে, সে কোনো নবীর রূপ ছাড়া। এখন আপনার ফ্যান্ডির কথা যদি বলেন, বলতে পারেন।
আচ্ছা, শাউট ইন স্লিপ যেটা আপনি বললেন, মানে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা, প্রিয় শ্রোতা এই বিষয় নিয়ে সায়েন্স কি বলে আমরা দেখব। আমরা কথা বলছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে।
আমাদের ঘুমকে দুভাগে ভাগ করি, র‍্যাপ স্লিপ, নন-REM স্লিপ। আমরা স্বপ্ন দেখি সাধারণত REM স্লিপে কি করে, অনেক রকমের ভীতি, আতঙ্ক, বিঘ্নতা বা আমাদের অবসতন মনে অনেক ধরনের স্মৃতি বিস্মৃতি বা অনেক ধরনের প্যাথোলজিক্যাল ইয়া চলতে থাকে, তখন বিভিন্ন রকমের স্বপ্ন দেখা যায়। ভয়ের স্বপ্ন থাকলে কিন্তু আপনি দেখবেন ভয়ের যখন চূড়ান্ত পর্যায়ে যাবে তখন কিন্তু ঘুম ভেঙে যাবে। আর যারা সাউট করে উঠে তারা ভয়ঙ্কর কিছু দেখে, অনেকের হয় যে বোবা ধরে যায়, নড়তে পারে না, কিছুক্ষণ বলতে পারে না। আমরা কিন্তু প্রতিদিনই অসংখ্য স্বপ্ন দেখি, আমরা কিন্তু তা মনে রাখি না, দুই একটা স্বপ্ন মনে রাখতে পারি। তার কারণ হচ্ছে স্বপ্নটা র‍্যাম স্লিপে হয় এবং ওই স্বপ্নটা কখনোই মনে রাখার কথা না। একেবারে সরাসরি যখন আতঙ্ক ভয়ের কারণে ঘুমটা ভেঙে যায় ঠিক তখন যদি জেগে যায় তখন হয়তো স্বপ্নটা মনে থাকে। সেদিনই লোক বলতে পারতেছে আমি সাউট করছিলাম, মানে খেয়াল করলে বুঝতে পারে যে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছি কিনা।
এবং আপনি যে সময়টা দিচ্ছেন আমাদেরকে সেটা নিঃসন্দেহে আমাদের দরের যারা লিসনার আছে তাদেরকে তো এনরিচ করছেই, এবং আমরা ফেসবুকে আপনাকে যেভাবে পাই এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, সো আমরা দেখলাম যে বিজ্ঞানের জায়গা থেকেই মানুষ ঘুমের মধ্যে কখন শাউট করে সেটার একটা ব্যাখ্যা আছে, কিন্তু ও যে বললো যে রেগুলার বিড়াল বের হয়ে যাচ্ছে, এখন সেখানে তো আমি আসলে 100% সায়েন্সকে আমি কাজে লাগাতে পারবো না।
আমি কিছু কথা ফ্রেম বলবো, যদিও কথাটা প্যারানর্মাল দিক থেকে বলবো, কিন্তু আমি প্রথমেই বলে নিব আমার কথা বিশ্বাস না করতে। আমি আমার রিসার্চ থেকে বলতেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার অভিজ্ঞতায় ভুলও থাকতে পারে। নাস নাস একটা জিন থাকে, নাস নাস আপনার সম্পর্কে বলার আগে ওই জিন সম্পর্কে বলতে চাই। নাসপাস জিনটা হচ্ছে আরব বড়জনের 1001 রাত একটা বই ছিল, কাল্পনিক একটা বই, যে লেখছিল তার মত এটা কাল্পনিক না, রিডারদের কাছে যেটা কাল্পনিক। ওই বইটার ট্রান্সলেট করছে এডওয়ার্ড লেইন এক লোক, ওর মতে এই নাসপাস জিনটা হচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক জিন বা অর্ধেক পশু, যার মাথা অর্ধেক, বডি অর্ধেক, একটা হাত একটা পা, এবং সে মানুষকে আশা দেয়। এখন সোমালিয়ান যারা গল্প লেখক তাদের ভাষ্য মতে একটা পশু আছে, মানে ওদের জঙ্গলে পাওয়া যায় পশু, যার নাম হচ্ছে জুমরুফ, জুমরুফ পশু। এই পশুর যে ক্যারেক্টারিস্টিক এর সাথে নাসনাসের যে জিনটা সেটার সাথে মিলে। এখানে একটা কথা আমি বলে রাখি, কিছু মেডিসিয়ান ছিল যারা চোখের উপরে জাদু করতো, কেউ আপনি পড়লে পাবেন KOHL খোল, চোখের সাথে খোলের একটা ম্যাজিক করতো। আপনি গুগল সার্চ করলে পাবেন বা যা লিসেনার তারা পাবেন, চোখের সাথে এই ম্যাজিক করতো, যেই জাদু মন্ত্রের সাথে নাসনাস জিনটা অন্তর্ভুক্ত। তারা খুবই দুর্বল, জিনের তুলনায় খুব দুর্বল, তারা বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু কিছু কিছু নাসনাস জিন থাকে যারা টাচের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে, এবং তারা এমনভাবে মানুষকে মেরে ফেলবে মানুষ কেউ বুঝবেই না যে কিভাবে মারা গেল, এটা একটা ব্যাপার। আমার যতটুকু মনে হয়, যদিও ব্যাপারটা হাস্যকর, কিন্তু তোমাকে বলতে হচ্ছে, এই ধরনের একটা প্রতিক্রিয়া থাকতে পারে।
নাসনাস জিনের প্রতিকার থাকতে পারে, যেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করা হয়েছে, যদিও এটা কোনো প্রুফ নাই।
এক্স্যাক্টলি, নাসনাস জিনের আপনি যে বর্ণনাটা দিলেন সেটা যদি কেউ গুগলে সার্চ দেয়, ইমেজে যদি সার্চ দেয়, ওখানেও ইন্টারেস্টিং কিছু ইমেজ পাবে। যেমন উনি যেটা বললেন যে হাত বাড়ায় দেওয়ার যে বিষয়টা, এখানেও কিছু প্রমাণ আছে এরকম যে ওদের শরীরের, যেমন আমি আপনাকে একটা ইমেজ দেখাবো, দেখেন হাতটাই শুধু দেখা যাচ্ছে বেশি বেশি বড় করে,
হাত বাড়ায় তার লেগের মধ্যে, পায়ের
মধ্যে ছোঁয়ার, এই যে যেমন ধরেন এই ইমেজটা আমি আপনাকে দেখাচ্ছি, অনেকে গুগলে সার্চ করে এটা পাবে। হ্যাঁ, সো এইগুলো আসলে কি এঁকেছে, কবে এসেছে, মানে কোথায় এসেছে, এগুলো বের করাটা খুব খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তবে এই যে অর্ধেক মানুষের বডি, অর্ধেক হাতির বডি,
এই জিনটাকে তো ইচ্ছে করে কাউকে ধরে না, কেউ যদি জিনকে চালান করে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটা যে আপনার সমস্যা হচ্ছে শুধু তা না, আপনার ফ্যামিলিতে অন্য কারো হতে পারে। আপনার খোঁজ খবর, ভালো খোঁজ নিলেন, জানতে পারবেন ফ্যামিলিতে আর কোনো মেম্বারের সমস্যা হচ্ছে কিনা, আপনার মতো সেম না হোক অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা অনেক সময় জিন চালানোর মাধ্যমে যারা কুফরি করে তারা এই কাজগুলো করে থাকে। এতটুকু আমার কথা।
রাইট, এবং আমরা বলবো আপনাকে
দেখান, আমাদের এখানে সাইকোলজিস্ট আছে, কি ভাবে কথা বলা বলছে, বিজ্ঞান ভিত্তিক নয়, হলো রাইট, আর ভালো সাইকোলজিস্ট দেখান।
এবং আমি বলবো যে আপনার রুমটাকে আপনি যেটা করেন, একটা সিসি ক্যামেরার মধ্যে আনেন,
আপনি ওটা দিয়ে আপনার রুমটাকে অবজার্ভ করেন,
যে দেখেন আসলে আপনি যেটা বলতেছেন সেটা আসলে সম্ভব কিনা, আমার দরজা জানলা বন্ধ করার পরে একটা বিড়াল কোথা থেকে ঢোকে। আপনি একটু চেক করেন সিসি ক্যামেরা, ওটা 12 দিন রেকর্ড রাখতে পারবেন। এবং আমি সিসি ক্যামেরার কথা গত পর্ব থেকে বলা শুরু করছি, আমার মনে হয় যে যারা এই ধরনের সমস্যায় আছেন তারা এই ক্যামেরাগুলো রুমে বসিয়ে, এটা আপনার জন্য সেফ, যদি এরকম কোনো ডকুমেন্টস পান আমাদের সামনে যখন আসবে।
কিন্তু নাইট ভিশনও রেকর্ড করে, মানে একদম ঘুটঘুটে অন্ধকার থাকলেও
তখনও রেকর্ড করে। আচ্ছা, তো এই ধরনের ক্যামেরা বসিয়ে আপনারা রেকর্ড করেন, করে আমাদেরকে একটু দেখান যে আপনারা যখন বলেন এগুলো, আমরা হয়তো এখন বলা শুরু করেছি, হয়তো 2010 পর্ব গেলে আমরা এরকম এভিডেন্ট পাবো, আমরা আমাদের দর্শকদেরকেও সেটা দেখাতে পারবো। থ্যাংক ইউ, আর আমার মনে হয় যে আমরা সবাই দোয়া করতে পারি আপনার জন্য, বেশি বেশি
নামাজ পড়বেন ভাই, নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে যাবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা জানেন, প্রায় 300 পর্বের কাছাকাছি হয়েছে অনুষ্ঠানটি, এবং এই প্রথমই অনুষ্ঠানটি একটি বই বাজারে আনতে যাচ্ছে, যে বইটি ন্যাশনালি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, বাংলা এবং ইংরেজি মিলিয়ে একটা বই করা হয়েছে। বইটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং যারা দেবেন তারা সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং বইটি সম্পর্কে আমরা যেটা বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে বইটি একবার পড়ে দেখা উচিত। তো আপনি যদি বইটি ঘরে বসে সংগ্রহ করতে চান, ফোন দিতে হবে rokomani.com-এ, আমাদের ফোন নম্বরটি হচ্ছে সেক্ষেত্রে 16297, আমি আবারও বলছি 16297। জলদি জলদি অর্ডার দিতে হবে, কারণ খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি মাত্র 5 মিনিট পর।
ডর মানে ভয়,
ডর ইক্লিপসের শেষ ভাগে আরো একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আমি আর জি কেভরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং এবিসি রেডিও আপনারা শুনছেন। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা জানেন, প্রায় 300 পর্বের কাছাকাছি হয়েছে অনুষ্ঠানটি, এবং এই প্রথমই অনুষ্ঠানটি একটি বই বাজারে আনতে যাচ্ছে, যে বইটি ন্যাশনালি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, বাংলা এবং ইংরেজি মিলিয়ে একটা বই করা হয়েছে। বইটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং যারা দেবেন তারা সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং বইটি সম্পর্কে আমরা যেটা বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে বইটি একবার পড়ে দেখা উচিত। তো আপনি যদি বইটি ঘরে বসে সংগ্রহ করতে চান, ফোন দিতে হবে rokomani.com-এ, আমাদের ফোন নম্বরটি হচ্ছে সেক্ষেত্রে 16297, আমি আবারও বলছি 16297। জলদি জলদি অর্ডার দিতে হবে, কারণ খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। ওকে, শেষ ভাগে একটু ব্যতিক্রম, আমাদের সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা। রনিকে আপনারা চিনে থাকবেন লাস্ট লাইফটা দেখে থাকলে, এবং রনি রয়েছে এই মুহূর্তে স্টুডিওতে। আর সুমন, সুমনকে তো আপনারা চিনে নি, যারা আদি দর্শ শুনেছেন, সুমন হচ্ছে সেই আদি মেম্বার যে এখনো বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে আছে। তো সুমন, তুমি একটু হাই বলো। হ্যালো বলো।
আচ্ছা, হ্যালো সবাইকে।
ওকে,
জাস্ট মানে অনেকদিন পরে, আমার নিজেরও এখন একটু অ্যাবনরমাল মনে হচ্ছে, অনেকদিন পর।
রাইট, সুমনকে আপনারা এখন লাইভে পাচ্ছেন, এবং দরের প্যাটার্নটা প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। আমরা আসলে এক ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করছি প্রতি মুহূর্তেই এটাকে একটা সুন্দর সংশোধিত রূপে আনার জন্য। আশা করছি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। তো রনিকে আমরা পেলাম খুব রিসেন্টলি, এবং রনিকে পাওয়ার পিছনের স্টোরিটা অনেক লম্বা, কারণ রনি আমার সঙ্গে বেশ কয়েকটা হন্টেড প্লেসে নিয়ে গেছে, এবং সেই আমাকে খুঁজে খুঁজে বের করে দেখিয়েছে যে হন্টেড প্লেস গুলো। সো আমার কাছে মনে হচ্ছে সামহাও হি ক্যান ডু সামথিং স্পেশাল ইনডোর। আরো একজন আছেন আমাদের সঙ্গে, রনির খুব ক্লোজ ফ্রেন্ড, পরিচয় দিলেন আপনি।
আমার নাম মোহাম্মদ আমিনুল হক।
আমিনুল হক,
সকালে হক ভাই
হিসেবে আমাদের চেনে।
হক ভাই, হক ভাই সবসময় হক কথা বলে আশা করি। যাই হোক, আমরা এই লাস্টের পোর্শনটুকু একটু আন্ডার ফরম্যাটে রাখতে চাই, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ স্টোরি তুলে নিয়ে আসতে চাই। আমরা সবাই মিলে স্টোরিটা নিয়ে কথা বলবো। এটা রনির জীবনে ঘটে যাওয়ার সবচেয়ে ভয়াবহ ঘটনা। রনি সম্পর্কে আমি যতটুকু জানি, ও হচ্ছে তুলা রাশির, এবং তুলা রাশি নিয়ে বিভিন্ন রকমের কথা আছে। তুলা রাশিদেরকে দেখে নাকি অনেক ধরনের কাজও করানো যায়, ওকে দিয়ে অনেক ধরনের কাজ করানো হয়েছে অনেক সময়। তো সেগুলোর এক্সপিরিয়েন্স আমরা সময় পেলে অন্য একদিন শুনবো, কিন্তু ওর জীবনের মোস্ট হরিবল একটা এক্সপিরিয়েন্স ও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবে। রনি, কি ঘটনা ছিল?
ঘটনা হচ্ছে 2009 সালে বগুড়া থেকে ঢাকায় আসি একটা প্রাইভেট একটা হসপিটালে ইন্টারভিউ দেওয়ার জন্য।
ওকে,
তো আমার টার্গেট ছিল হসপিটালে ইন্টারভিউ শেষ করে রাতেই আমি বগুড়ায় ফিরব। যখন রাতে বগুড়ায় ফিরছিলাম, আমার বাসার মেইন রোড থেকে একটু ভিতরে আমার বাসাটা আর কি, তো বাস থেকে নামার পরে মেইন রোডের পাশে চিকন একটা গলি আছে, ওই গলিটা পার হতে মেবি 1.5 মিনিটের মতো লাগে।
ওকে,
তো আমি জানি যে ওই গলিতে এর আগে অনেকে বলতো এই গলিতে জিন টিন দেখা যায়, তারপর অনেকে দাঁড়ায় থাকে, হাসে অনেকে, এরকম বলে। আমার বাসায় মোবাইল ছিল না, আমার একটাই মোবাইল ছিল, তো আমি যে ভয় পাচ্ছি বাসায় যে ফোন করে বলবো এইটা হচ্ছিল না, মানে বাসায় তো ফোন নাই, আর তখন বাজে রাত 2:30 হতে পারে। তো সাহস করে দোয়া পড়ে আমি গলিতে ঢুকলাম। গলিতে ঢুকে হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি, হুট করে খেয়াল করি যে আমি গলিটা শেষ করতে পারছি না, তো ওইখানে আমি থেমে গেলাম। থেমে যাওয়ার পরে আমি ঘড়িতে মোবাইলে সময় দেখলাম, তখন 2:45 বাজে রাত, রাত 2:45, আর একদম ঘুটঘুটে অন্ধকার। তো আমার এখন মনে হচ্ছে যে আমি গলি শেষ করতে পারছি না, তার মানে হচ্ছে যে আমি তো ভয় পাচ্ছি, এই ভয়ের কারণে আমার সাইকোলজিক্যালি আমার এরকম কিছু হলেও হতে পারে। তো তারপরে আমি ওইখানে লাগেজটা রেখে আমি আমার মোবাইলে রিংটোন বাজানো শুরু করলাম,
মানে ভয় কাটানোর জন্য,
ভয়টা কাটানোর জন্য। যে রিংটোনটা বাজে তাহলে হয়তো আমার সাহস আসবে, কিংবা আশেপাশে কিছু থাকলে রিংটোন শুনে চলে যাবে। বাজাতে বাজাতে আমি আবার সামনে হাঁটা শুরু করলাম। তো আবারও 10 মিনিট ধরে হাঁটতেছি, বাট গলি শেষ হচ্ছে না। তখন বুঝলাম যে এইখানে ঝামেলা আছে। তখন আমি লাগেজটা রেখে লাগেজের উপরে বসলাম, বসে আমি আয়তুল কুরসি পড়লাম, সুরা ফাতিহা, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো পড়লাম। পরে আমি বুকে ফু দিলাম, ফু দিয়ে আমি নিচে বসে আছি, মানে লাগেজের উপরে বসে আছি। রাত অলরেডি তখন 3:20 এরকম বেজে গেছে। তখন আমি ভাবলাম যে
ওইখান থেকে তোমার বাসা কত দূর ছিল?
ওইখান থেকে বাসা দূরত্ব 5 মিনিটের মাত্র।
তো তুমি ওখানে দাঁড়িয়ে গেছো কেন?
দাঁড়িয়ে গেছি যে গলি তো শেষ হচ্ছে না,
মানে তুমি মানে গলির থেকে বেরোতে পারছো
না, গলি থেকে বেরোতে
পারছো না। হ্যাঁ, ওকে,
যে আমি যে হেঁটে গিয়ে গলিটা শেষ করবো, গলিটা পার হতে 1.5 মিনিট লাগে মাত্র, সেখানে আমার 10-15 মিনিট হেঁটে যাচ্ছি, গলি শেষ হচ্ছে না। তখন তো আমি ভাবলাম যে এখানে ঝামেলা আছে, যার জন্য আমি লাগেজের উপরে বসে দোয়া পরে বুকে ফু দিয়ে আবার মোবাইলে রিংটোন বাজাচ্ছি আর কি।
ওই আশেপাশে কোনো বাসা ছিল না, নক করে বের করা যায় এরকম?
আশেপাশে বাসা ছিল, বাট ওই সময় তো একদম নিস্তব্ধ।
তারপরে
আমি যেটা করলাম, বসে আমি আবার মোবাইলে রিংটোন বাজাচ্ছি, বারবার রিংটোন বাজাচ্ছি। তখন আমি ভাবলাম যে না, এরকম বসে থাকলে তো ভয় আমাকে পেয়ে বসতে পারে, আমি সোজা হাঁটবো, সোজা হাঁটবো। এইটা বলে হচ্ছে আমি মানে লাগেজে বসেছিলাম, ওইখান থেকে উঠতে গিয়েই দেখি আমার চোখে একটা ঝলক লাগলো, মানে আলোর মতো লাগলো। তখন আমি গলির ঠিক মাথায় সামনে তাকিয়ে দেখি ওইখানে রান্নাবান্না হচ্ছে, খুব ধুমধাম হচ্ছে রান্নাবান্না। আমার কিন্তু ভয়ে এখনই অবস্থা খারাপ হয়ে গেছে, ওইটা মনে হলে আমি ভয় পাই। তো ওইখানে রান্না হচ্ছে, মেবি মাংস টাংস এই টাইপের রান্না হচ্ছে, মানে হয় না বাসায় রান্না করলে একটু শব্দ হয়,
শব্দ হয়
যে মাংস রান্না করতেছে হাড্ডির শব্দ পাচ্ছি, তারপরে চামিক একটু বাড়ি দিচ্ছে, এই শব্দগুলা, এই শব্দগুলা পাচ্ছি। যেখানে শব্দটা হচ্ছে ওইটার পাশে একটা বাসা আছে, ওই বাসার যে মালিক উনি আবার হচ্ছে মাঝিরা ক্যান্টনমেন্ট বলে, ক্যান্টনমেন্টের বাজারে ওনার হচ্ছে জিলাপির দোকান আছে।
ওকে,
আমি আবার ভাবলাম যে হয়তো রাতে জিলাপি বানাচ্ছে, উনি সকালে বিক্রি করবে, এই জন্য হতে পারে মাঝে মাঝে এরকম বানাতে পারে। তো আমি ভাবলাম যে তখন আমি আমার মোবাইলের যে লাইটটা ওইটা লাইটটা আবার জ্বালালাম। তো ওই সময় নোকিয়া 1100 মোবাইলের লাইটটা এত পাওয়ারফুল ছিল না যে একদম ওইটা দেখা যাবে স্পষ্ট আর কি। যে আগুনটা চলতেছে, আগুনটা হচ্ছে অনেক লম্বা হয়ে হয়ে জ্বলছে,
ওই শিখাটা অনেক লম্বা,
শিখাটা অনেক লম্বা, মানে আমার চেয়েও লম্বা।
তোমার সন্দেহ হচ্ছিল যেখানে সামথিং রং?
হ্যাঁ, সন্দেহ হচ্ছিল, এবং ভয় পেতে পেতে আমার এমন অবস্থা যে না এবার আমি দেখি এখানে কিছু হয়।
সেরকম হলে তো ডাক দেওয়ার কথা না, এরকম মানুষই তো রান্না করতেছে, তো আমার তো আমার মনে হয় সাহস পাওয়ার কথা।
না সাহস পাইনি, যে রান্না বান্না কেউ করলে মানুষকে দেখা যেত, বাট ওইখানে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না।
ও মানে চুলাতে রান্না হচ্ছে কিন্তু মানুষ নাই?
হ্যাঁ, চুলা অটোমেটিকলি চামি এরকম বাড়ি দিচ্ছে, এই হচ্ছে কাউকে দেখা যাচ্ছে না, এরকম একটা বিষয়।
মাই গুডনেস,
হ্যাঁ একদম রিয়েল, একদম এটা আমার লাইফের সবচেয়ে বড় ঘটনা। আমি ভাবলাম যে চুলার সামনে যাওয়াটা ঠিক হবে কিনা, আর আমার ওই গলিটা পার হতে গেলে চুলার সামনে দিয়ে যেতে হবে। হ্যাঁ, তখন আমি আবারও লাগেজে বসলাম, বসে দেখতেছি যে আগুনটা কতক্ষণ জ্বলে আর কি।
আচ্ছা,
তো আগুন জ্বলেই যাচ্ছে, রান্না হয়ে যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না। তবে ওইখানে একটা মানে হয় না যে আমরা কোনো মিলাদ মাহফিলে গেলে অনেক লোকজন একটু শব্দ টব্দ খোশ টাইপের, ওইখানে ওই রকম একটা ইমেজ আমি পাচ্ছি বাট কাউকে দেখতে পাচ্ছি না। পাশে হচ্ছে বেলের গাছ ছিল একটা, এর আগে আমি শুনছিলাম যে ওই বেলের গাছে হচ্ছে অনেক রকম জিনিস দেখা যায় আর কি, কেউ বসে আছে, বসে গান গাচ্ছে, কেউ বসে কান্নাকাটি করতেছে, এবং সেটা ফিমেল, মানে এলাকার লোকজন বলতো যে একজন মেয়ে বলে।
এই এলাকা সম্পর্কে তোমার আগে থেকে আইডিয়া ছিল?
আগে থেকে আইডিয়া ছিল, এবং আমি আবার ওইভাবে বিলিভ করতাম না যে এগুলো হয়তো এমনি বানানো গল্প, অনেকে হয় না যে গ্রামে এই ধরনের গল্প থাকে এই জন্য সবাই বাইরে বাই বলে, এইভাবে ওই গল্পগুলো আমি শুনে শুনে বড় হয়েছি, গল্প শোনার কারণে ভয়টা আমার বেড়ে গেছে। যার জন্য আমি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, এটা আমার মানসিক কারণে আমি হয়তো এমনি ভয় পাচ্ছি।
ওকে,
হ্যাঁ নিজেকে সামলানোর চেষ্টা করে যাচ্ছি আর কি। তো তারপরে আমি ভাবলাম যে তখন আবার ঘড়ি দেখলাম, রাত 4টা বেজে গেছে।
ওকে,
তার মানে ওইখানে আমি প্রায় এক দেড় ঘন্টা ওইখানে আমি স্টেন্ড করতে পেরেছি। অনেকে বলতো যে পেছন ফিরে তাকালে ঝামেলা হতে পারে, অনেকে বলেন এরকম যে ভয় যখন তোমাকে তাড়া করবে পেছন দিকে গেলে আরো বেশি ঝামেলা করবা, তো ওইটা আমার মাথায় কাজ করলো আর কি, যে পেছনে গেলে হয়তো আরো বেশি ঝামেলা করবো। তারপর যেটা করলাম যে আমি সাহস করে লাগেজটা খাড়া করলাম, চাকা টাকা সব দেখলাম ঠিক আছে কিনা, তো আমি আমার বডি চেক করলাম। হ্যাঁ, আমার বুকের ভেতর তখন ধক ধক করে শব্দ হচ্ছিল আর কি, আর গায়ের পশমটা একদম কাটার মতো খাড়া হয়ে, তো আমি আমার নিজেকে চেক করে নিলাম এই জন্য যে তখনও কিন্তু আমার ফোনের রিংটোন আমি বাজিয়ে যাচ্ছি। আমি চেক করলাম যে আমার যেতে হবে, এবার যেভাবেই হোক আমি যাব। তারপরে লাগেজটা টেনে আমি খুব স্পিডে ওই চুলার সামনে দিয়ে হেঁটে চলে গেলাম। চুলার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছে আমার ডান সাইডটা নাই,
অবশ্যই যাচ্ছিল,
অবশ্যই যাচ্ছিল। আমি বুঝতে পারতেছিলাম ওই এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে আমার ব্রেন দিয়ে আমি সব ফিল করতেছি আর কি, যে আমার ডান সাইডটা পুরোটা নাই, যা হবার হবে আমি যাব। চুলাটা যখন ক্রস করলাম, ক্রস করার পরে বেলের গাছ, মানে প্রায় তিন চার হাত সামনে হচ্ছে বেলের গাছটা,
বেলের গাছ নেই আগে থেকে শোনাই।
হ্যাঁ, তো যখন চুলাটা পার হলাম আমার ডান সাইড তো নাই, আর আমি বাম হাত দিয়ে আমার লাগেজের ট্রলি রিটটা ধরে আছি, বেলের গাছের সামনে গিয়ে দেখি যে ওইখানে বেলের গাছটা সাদা হয়ে আছে, বেলের গাছের ছাল বাকল যেরকম ছিল বাট ওই ছালগুলো সাদা সাদা সব, তো সাদা রঙের ওইখানে আমার রেডিয়ামের মতো লাইটিং করতেছিল। তখন তো আমি শেষ, এবার আমি শিওর হলাম যে এখানে অশরীরী কোনো আত্মা এখানে আছে, জিন হতে পারে এরকম। তো ওইখানে আবার দাঁড়াই গেলাম, আবারও দোয়া পড়া শুরু করলাম। এর মধ্যে মোবাইলের রিংটোন থেমে গেছে, মোবাইলের লাইট বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। তো ওইখানে দাঁড়ায় দোয়া পড়তেছি, আর পেছনে একটু অ্যাঙ্গেল হলাম যে চুলাটা জ্বলে কিনা, পেছনে তাকায় দেখি চুলা জ্বলতেছে, মানে জ্বলেই যাচ্ছে চুলাটা। তখন আবার দাঁড়াইছিলাম ওইখানে, প্রায় এরকম করতে করতে ভোর 5টা বাজে, কত সময় ওখানে পার হয়ে গেছে এইভাবে, তো ভোর প্রায় 5টা বাজার 5-6 মিনিট বাকি এরকম হতে পারে। আমি আবার মোবাইল চালাই দেখলাম টাইম টাইপ, ভাবলাম যে একটু পর তো আজান দিবে, আজান দিলে নাকি কোনো ঝামেলা টামেলা হয় না আর কি, আমি বেলের গাছটা ক্রস করতে পারতেছি না। তখন আমি আবার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, দেখি মোবাইলটা আমি বেলের গাছে ধরবো, মোবাইলের লাইটটা ধরে দেখি মানে গাছের অবয়বটা মানে কাঁচের মতো মনে হচ্ছে, তো ওইটা দেখে আমি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে লাগেজ নিয়ে দৌড় মারলাম, এক দৌড়ে বাসায় গিয়ে গেটে জোরে জোরে ধাক্কা দিলাম, অনেকক্ষণ ধরে ধাক্কালাম, পরে আব্বু গেট খুললো, খুলে তারপরে কি হয়েছে আমি জানি না, আমি সেন্সলেস হয়ে গেছিলাম আর কি। পরে মানে ঘুম ভাঙছে আমার সকাল 10টায়, হ্যাঁ দেখি আম্মু পাশে বসে আছে, তারপরে আমার মাথায় জল পটি দিয়ে দিচ্ছে, তারপর আমাদের একটা রেওয়াজ ছিল যে মাটির ঢাকনা থাকলে ওইটাতে পানি খাওয়ালে ভয় টয় কেটে যায়। আমার আম্মু তো গ্যাসের চুলে রান্না করতো আর হচ্ছে মাটির চুলে রান্না করতো, তো মাটির চুলে রান্না করার সময় আম্মুর মাটির পাতিল ছিল আর ঢাকনাটা মাটি ছিল, তো ওইটা হচ্ছে ঢাকনার উপরে দেখি আম্মু পানি টানি রেডি করে আমার পাশে বসে আছে। তখন আমি জানি যে আমি ভয়ের মধ্যে আছি, উঠে আম্মুকে দেখে ভয় পাচ্ছি, আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করলো, আব্বু আসলো বোঝানোর চেষ্টা করলো, তো তারপরে হচ্ছে আম্মু আমাকে উঠে হচ্ছে ওই ঢাকনার ইপেশরে পানি খাওয়ালো, পানি খাওয়ানোর পরে দোয়া পরে আবার বুকে ফু দিল, দিয়ে হচ্ছে আমি এতটাই ভয় পেয়ে গেছি যে আমি মানে কাউকে আর হচ্ছে মানুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে সবাই
শেষ পর্যন্ত তুমি তো ওই জায়গাটা থেকে বের হতে পারলাম।
হ্যাঁ আমি বের
তো ওই ওই গলিটা এখনো তুমি পার হলে কি রকম ছিল?
এখন এই যে আমি ঈদে গেছিলাম বাড়িতে, সেকেন্ড ডেতে আমি বাসায় ফিরতে রাত হয়ে গেছে, রাত বেশি না 12:30-12:30 বাজে, তো গলির সামনে রাস্তার ধারে কয়েকটা দোকান আছে আমার পরিচিত সবাই, ওদেরকে আবার সাথে নিয়ে ওরা আমাকে একদম বাসায় রেখে আসে।
ওরা জানে বিষয়,
ওরা জানে, ওরা জানে।
আচ্ছা তো এই যে রান্না করার বিষয়টা, ওটা কি পরবর্তীতে রিভিল করা গেছে রাত 3টার সময় ওখানে কি রান্না করতে ছিল?
পরে হচ্ছে আমার আব্বু খোঁজ খবর নিছে যে ওই যে জিলাপি বানানোর যে লোকটা ছিল, না 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 আমরা তো আমি তো রাতে জিলাপি টিলাপি এগুলো বানাই না, রাতে এটা করে না। তো পরের দিন ওই জায়গাতে দুপুরবেলা আম্মু আমাকে নিয়ে গেল, ওইখানে গিয়ে দেখি যে মাটির দেয়াল আর কি, আমি ছবি নিয়ে আসছি আপনাকে দেখাবো, ভিডিওটা দেখাবো পরে, মাটির যে দেয়ালটা কিরকম ভয়ঙ্কর একটা দেয়াল হতে পারে।
ওকে
ওইটা আমি দেখাবো।
আমার ভিডিও আছে?
হ্যাঁ ভিডিও আছে।
ঠিক আছে, আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে করি তাহলে আমি এটা পাবলিশ করে দেবো ফেসবুকে।
অবশ্যই।
ওকে সো ভেরি ইন্টারেস্টিং। ভাই আপনার লাইফে কিছু আছে?
ছোটবেলায় তো অনেক ঘটনাই ঘটেছে আমার লাইফে, তো অনেক সময় চিন্তা করি যে লাইভে এসে যদি এগুলো কিছু বলি শেয়ার করি আবার আমাকে জিন আবার এফেক্ট করে কিনা, এই ভয়ে অনেক সময় শেয়ার
করি। বলেন না, মানে ছোটবেলায় এই ব্যাপারটা কিরকম যে আপনি পজেসড ছিলেন বা এরকম কোনো কিছু? আমরা যেটা বলি
মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের হলগুলিতে এবং তারা যেই বিল্ডিং এ রাতে যাপন করে ওখানে নানান রকম কথাবার্তা শোনা যায় যে জিন মাদ্রাসার বিল্ডিং এর ছাদে দৌড়াদৌড়ি করে, এরকম অনেক কথাই শোনা যায়। আমি এই ভয়ে মাদ্রাসার পাশেই একটা দোতলা বিল্ডিং বাড়ি, ওখানে আমি একটা রুম নিয়ে ভাড়া থাকতাম স্টুডেন্ট লাইফে।
এই ভয়ে?
হ্যাঁ, কারণ মাদ্রাসাটা অনেক বড়, আমি লোকেশনটা বলতে চাচ্ছি না, অনেক বড় পরিবেশে, তো মাদ্রাসার মাঝখানে একটা অনেক বড় একটা গাবগাছ আছে, পুরাতন গাবগাছ।
ওকে,
এই ভয়ে আমি খুব কাছেই একটা বিল্ডিং এ থাকতাম। আমি শেয়ার করছি তাহলে।
শিওর
জি।
তার আগে আপনি আমাকে একটু বলবেন কিনা, মানে এই যে আপনি যে এক্সপিরিয়েন্সের শিকার হয়েছেন পরবর্তীতে আপনি এগুলো নিয়ে স্টাডি করেছেন, মানে পড়াশোনা করা নিজে থেকে?
আমি এখনো স্টাডি করি।
এখনো স্টাডি করেন?
স্টাডি করি, ওখান থেকে আমার রিসার্চ শুরু।
ওকে, তার মানে আমরা কিছু হলেও আপনার কাছ থেকে জানতে পারবো এই বিষয় নিয়ে
ইনশাল্লাহ। রেগুলার আমি ওখানে থাকি, দিনের বেলা ক্লাস ক্লাসে আসি, রাতের বেলা বসে বসে পড়াশোনা করি, জানালাটা খোলাই থাকে, 12:30 পর্যন্ত খোলাই থাকে। তো একদিন বিদ্যুৎ চলে গেছে, তখন বাজে 11:30-12 বাজে, ওই বাড়িওয়ালা একটা ছেলে ছিল, তো উনি আবার খুব ভালো চিত্রশিল্পী, তো আমি ওনার কাছ থেকে নানান রকম ছবি কিভাবে আঁকতে হয়, মানুষের ছবি না প্রাকৃতিক ছবি, সিনারি প্রকৃতির ছবিগুলো আমি শিখতাম। তো ওনার সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার বিদ্যুৎ যাওয়ার কারণে, ওনার নাম ছিল ফাইদুর, ওনাকে আমি ডাক দিলাম যে ফাইদুর ভাইয়া গরম লাগতেছে চলেন একটু ছাদে ঘুরে আসি। বিল্ডিং এর ভিতরে দিয়ে কোনো সিঁড়ি নাই, সিঁড়িটা ছিল বিল্ডিং এর বাহিরে লোহার একটা সিঁড়ি।
আচ্ছা,
ভূতলে উঠতে হলে দুইটা সিঁড়িতে উপরে উঠতে হয়।
জি।
তো উপরে উঠলাম, অনেকক্ষণ বসে গল্প করতেছি, চলে আসলাম অনেকক্ষণ গল্প গুজব করে, প্রায় 1-1.5 ঘন্টা আড্ডা দিয়ে। তো আমার সাহস হলো যে বিদ্যুৎ চলে গেলে আমি ছাদে গিয়ে সময় কাটাতে পারবো, যখন ঘুম চলে আসবে তখন আমি আসে শুয়ে পড়বো। তো ঠিক 10-12 দিন পরে আমি আবার সেই ছাদে গেলাম
একা একা।
জি, বিদ্যুৎ নেই, আমি তখন 12:00 কাছাকাছি, আমি অনেকক্ষণ যাবৎ পাচারি করতে হাঁটতেছি হাঁটতেছি, বিস্তীর্ণ এলাকা, আশেপাশে কোনো বিল্ডিং নেই, বাঁশ বাগান আছে, আম গাছ আছে, অনেক জঙ্গল আছে, আশেপাশে কোনো বড় বিল্ডিং নেই। তো হঠাৎ করে বিল্ডিং এর পশ্চিম পাশ থেকে কি যেন একটা দৌড় দিল ছাদের উপর দিয়ে, আমার তখন শরীরে, এখনো কিন্তু আমার শরীরে প্রশংসা বাড়ায় গেছে, আমি অনেক ভয় পেলাম, কিছু একটা গেল, খাইদুর ভাই তো এখানে নাই। আস্তে করে নিচে গিয়ে শুয়ে দিলাম, আমার ঘুম আসতেছে না, জানালা নেই, এরপর 1 সপ্তাহ আমি জানালা খুলি নাই, রাতেবেলা খুলি নাই, কিন্তু আমি ফিল করি যে রেগুলার ছাদের উপরে কেউ দৌড় দেয়। আমার পরীক্ষা তখন টেস্ট পরীক্ষা ছিল, যেটাকে আলিম বলে, সামনে পরীক্ষা ছাত্রজনকে পড়তে হয়, মনের ভিতরে সেই ভয়টা আছে যে জিন থাকতে পারে, বাট নিজের চোখে না দেখে আমি কি করে 100% বিশ্বাস করি যে আসলে জিন বলে একটা কিছু আছে এখানে। আমি অনেক শুনতাম, একদিন আমার ফাইনাল পরীক্ষা চলে, তখন আমি অনেক সাহস করে অনেক দোয়া দুরুজ পড়ে এমনিতেই কৌতূহল বসত আমি উপরে গেলাম, নিজের মনের মধ্যে আমি, আমার জোর ছিল যে না জিন টিন এখানে আসবে না, হয়তো আমার ভুল ধারণা হতে পারে। তো আমি সাহস করে ওখানে এমনিতেই পশ্চিম দিকে তাকা রয়েছে, দীর্ঘক্ষণ যাবো দেখি কিছু আছে কিনা, পশ্চিম দিক থেকে কোনো কিছু দেখি না, তখন পূর্ব দিক থেকে সাদা জামা পরা পাঞ্জাবি না জোব্বা টাইপের ফেস দেখা যায় না, অনেক লম্বা চোড়া, তার মানে তার চলাফেরাটা পায়ের যে পাতাগুলো মানুষের সামনের দিকে থাকে, মানুষ যখন হাঁটে সামনের দিকে থাকে, কিন্তু তার পা গুলো আমার মনে হলো যে পিছন দিকে। এবং মানুষ তো, আমি আপনাকে একটু হেঁটে দেখাবো, মানুষ তো এইভাবে সামনের দিকে হাঁটে, এইভাবে এক কদম দুই কদম করে করে, একটা মেজারমেন্ট থাকে হাঁটা। কিন্তু তার হাঁটার মেজারমেন্ট ছিল 25 সেকেন্ডে মনে হয় 2-3 বার এরকম করে,
25 সেকেন্ড
গুড 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 করে সে চলে গেল। তখন আমি 100% কনফার্ম হলাম যে জিন বলে একটা কিছু আছে, যেহেতু আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, পাশাপাশি জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআন স্পষ্ট আয়াত, জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জিন স্বাভাবিকভাবে 3 প্রকার, আরো বেশি হতে পারে, যার মধ্যে একটা হচ্ছে মানুষের সামনে আসে আবার চলে যায়,
মানে অবয়ব চেঞ্জ করতে পারে।
জি, কোরআন আয়াত হচ্ছে আপনার আলাম্মা জান্না আলাইহি লাইলা, জান্না শব্দের অর্থ এখানে কিন্তু ঢেকে যাওয়া, আবৃত হওয়া, অর্থাৎ গোপন হয়ে যাওয়া, যেহেতু সে মানুষের সামনে আসছে আবার সে অটো গোপন হয়ে গেছে, অর্থাৎ চোখের আড়ালে চলে গেছে। এটা কিন্তু কোরআন হাদিসের আলোকে 100% সত্য। সুতরাং মনি ভাইয়া যেহেতু বললেন যে এরকম দেখতে একটা কিছু, এটা হতে পারে,
আমরা সেটাই বলি, যিনি সাফারার তিনি কেবল বলবেন যে আসলে ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা। কিন্তু আমরা অনুষ্ঠানের পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটি এন্টারটেইনমেন্টের জায়গাটা থেকে আপনারা নেবেন, কিছু কিছু বিষয়ে অবশ্যই বিতর্কিত হওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা সেই বিতর্কিত বিষয়গুলো নিয়ে কোনো কনক্রিট সিদ্ধান্ত আপনাদেরকে দিতে চাই না। আমরা শুধু একটা কথাই বলতে চাই, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান সেটাকে আবিষ্কার না করছে ততক্ষণ পর্যন্ত কারো কারো কাছে সেটা ধ্রুব সত্য নয়। সেটাকেও আমরা অবশ্যই সম্মান করি, যারা ধর্মের ভিত্তিতে বিশেষ বিশেষ কথাগুলো মানেন জিনের ব্যাপারে বা অন্যান্য যে বিষয়ে বলা হয়েছে সেই বিশ্বাসেও আমাদের সম্মান আছে, এবং যারা পুরো অনুষ্ঠানটিকেই মানতে চান না সেই বিশ্বাসের প্রতিও আমাদের সম্মান আছে। আমরা অনুষ্ঠানের যে কোনো কন্টেন্ট নিয়ে বিতর্ক করতে পারি, কিন্তু বিতর্কের বিষয় যেন এমন না হয় যেটা একটি কাওয়াস সৃষ্টি করে।
আমি শেষ দিকে এসে মানে একটু আমিও চুপচাপ শুনছিলাম, অনেকদিন ধরে এই অভিজ্ঞতাটা আমার মনে হয় যে নাই হয়ে গেছিল। তো যেটা হচ্ছে যেহেতু আমি এখন লাইভে আমরা যোগ দিচ্ছি, লাইভে একটা কথা একটু বলতে চাই যে কুমিল্লার একটা এরিয়াতে আমরা নেক্সট লাইভটা করবো, সেটা ফেসবুকের লাইভ যেটা শুক্রবারে হবে,
তুমি করছো?
হ্যাঁ, সেটা আমি করছি, আমি যাচ্ছি, আমি আগামীকালকেই যাবো কুমিল্লা। তো এটার ঘটনাটা হচ্ছে ওই এলাকাতে যেটা হয় যে মানে পুরো মানুষের মধ্যে রিউমার ছড়াই দিতে যে ওখানে রাতের বেলা অশরীরী কিছু ঘুরে বেড়ায় এবং মানুষের মধ্যে লিটারালি একদম আতঙ্ক তৈরি করেছে, এবং এটা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট হচ্ছে। এলাকার মানুষের মধ্যে হয় না, শহরে কোনো কিছু একটা টপিক হলে সবার মাঝে এই টপিকটা নিয়ে আলোচনা হয়। তো ওইখানে এই কুমিল্লার হোমনা বা আরো আশেপাশের যে থানাগুলো আছে প্রত্যেকটা জেলায় মানে এরকম আলোচনা, মানে সবার কাছে একটাই জিনিস, রাতের বেলা কেউ ঘর থেকে বের হয় না, বাচ্চাদেরকে ওভাবে খুব একটা বের হতে দেয় না, তো সবার মাঝে একটা আতঙ্ক কাজ করতেছে। তো যদিও মানে খুব হাস্যকর লাগে, কিন্তু আমি এর আগেও কিছুদিন আগে যখন আমি গিয়েছিলাম তখন আমার মানে নিজের সাবকনসিয়াস মাইন্ডে এই বিষয়গুলো মানে কাজ করতেছিল। খুব গভীর রাতে যখন আমি বাইরে বের হতে যাই তখন মানে আমি নিজেও ভয় পাচ্ছি যে কিছু একটা কি আমাকে ফলো করছে কিনা। তো এটাই সবাইকে মানে অগ্রিম ইনভাইটেশন
জানাচ্ছি, এবং আপনারা সবাই পেজে দেখবেন, ও লাইভ করার চেষ্টা করবে কুমিল্লা থেকে, আমরা তো সাপোর্ট দিয়ে যাবো এখান থেকে যতটুকু সম্ভব হয়। এবং একটা বিষয় আপনাদের সবাইকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে টিমটা সেই টিমে কিন্তু আমরা যারা বিউটিফুললি এখানে পার্টিসিপেট করতে চান, আলোচনা করতে চান, তাদেরকে আমরা ইনভাইট করি, এবং একই সাথে যারা এই বিষয়গুলো নিয়ে দ্বিমত পোষণ করতে চান, কোনো কন্টেন্ট নিয়ে কিছু বলতে চান, তাদেরকে আমরা মানে দুহাত দিয়ে জড়িয়ে ধরার মতো করে আমন্ত্রণ করি। প্লিজ আসুন, যুক্তিযুক্ত আলোচনা করুন, আমরা কিছু শিখতে চাই, এবং সবশেষে ভয়ের জায়গাটি থেকে আমরা কিছুটা হলেও ফিলটা নিতে চাই। ভয়টা শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকুক বিষয়টা এরকম না, যুক্তির কাছ থেকে অনেক সময় ভয় পাওয়া যেতে পারে, আমরা সেই জায়গাটাতে একটু হলেও যাবার চেষ্টা করে যাচ্ছি। আর আফটার অল লাস্টে যে কথাটা বলবো, ডর একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, বিশেষ করে এখন পর্যন্ত সেই অর্থে বলতে গেলে যে নতুন কিছু করার চেষ্টা করছি কিন্তু 100% সাকসেসফুল হয়েছি সেটা বলবো না, চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সাহস সহযোগিতা চাই। অনেক বেশি ভালো থাকুন, আগামীকাল তো আসলে আজকেই শুক্রবার পড়ে গিয়েছে, রাত 11:50 আমাদের ফেসবুক লাইভ আছে, সেটা অবশ্যই দেখবেন, www.facebook.com/dorteam DAARTEAM দ্যাট ইজ ডর টিম, প্রেসটি লাইক দিয়ে আপনি মেম্বার হয়ে যাবেন। আজকের মতো শুভরাত্রি। এক্সক্লুসিভলি অন FusionBT.com